بسم الله الرحمن الرحيم.
السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. صلوات الله وسلامه على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال. وقال الله سبحانه وتعالى: ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم: طوبى لعبد جعله الله مفتاحا للخير ومغلاقا للشر، وويل لعبد جعله الله مفتاحا للشر ومغلاقا للخير، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: الناس معادن كمعادن الذهب والفضة، خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بھائیو، بزرگو، دوستو، ساتھیو، تین چیزیں مشترک ہیں پوری بشریت کے درمیان، مشرق، مغرب، شمال، جنوب، تاجر، کاشتکار، مالدار، غریب، مرد، عورت، عوام، خواص، جان، مال اور صلاحیتیں، یہ تین چیزیں اللہ پاک نے ہر ایک کو دے رکھی، اور تینوں طاقتوں پر استعمال کا اختیار بھی دے رکھا ہے، وقت پر، پیسے پر، سمجھ بوجھ اور صلاحیت پر، اور انہی کے صحیح اور غلط استعمال پر بناؤ بھی اور بگاڑ بھی. دنیا کی زندگی بھی جو چند روزہ ہے، اور دینی زندگی بھی اور آخرت کی زندگی بھی، بناؤ اور بگاڑ کا سارا دار و مدار انہی تین طاقتوں کے صحیح اور غلط استعمال پر ہے. اسی لیے اللہ پاک نے ہر بندے بندی کو جو طاقتیں دی ہیں، ایک سوچنے کی طاقت اور ایک کرنے کی طاقت. سوچنے کی طاقت اگر صحیح ہے تو عمل کی طاقت بھی صحیح ہوگی، سوچ ہی غلط ہے تو عمل بھی غلط ہوگا، عمل غلط ہوگا تو نتیجہ بھی غلط ہوگا، عمل صحیح ہوگا نتیجہ بھی صحیح ہوگا. اس وقت پوری دنیا میں تمام انسانوں کو، ہر ایک کو اپنے اپنے شعبے میں اس کا دعویٰ ہے کہ جو میں سوچتا ہوں وہی صحیح ہے. اللہ نے معاف فرمایا، یہ تو ہمارے پرانوں کا مجمع ہے، یہ ساتھیوں میں، پرانے ساتھیوں میں، مشوروں میں جو تیری میری ہوتی ہے اس کی وجہ بھی میری ہوتی ہے. اسی لیے سوچ کس کی صحیح اور سوچ کس کی غلط اس کا فیصلہ کون کرے؟ اللہ جل جلالہ ہم نوالہ نے اس فیصلے کو اپنے قبضے میں رکھا. میں جس کی سوچ کو صحیح کہوں وہ سوچ صحیح، جس کی کو غلط کہوں وہ غلط. اللہ سے تمہاری ملاقات وہاں ہو، یہاں کیسے پتا چلے؟ کیونکہ اس کے لیے اللہ پاک نے پہلے ہی دن سے انسانوں کی تعلیم و تربیت کے لیے نبیوں اور پیغمبروں کا سلسلہ شروع کیا. نبی کی سوچ، نبی کا عمل، قیامت میں بھی تمام امتوں کو جو جانچا جائے گا، پرکھا جائے گا، وہ جس کی سوچ جتنی اپنے نبی کے کی سوچ کے قریب، جس کی عبادت، جس کا عمل، جس کے اخلاق، جس کے معاملات، اس کے اعتبار سے انعامات اللہ دیں گے. جس کی سوچ نبی کی سوچ کے خلاف، عبادت، اخلاق، معاملات، معاشرت، اسی کے اعتبار سے سزا ہے. سب سے اخیر میں، سب سے اخیر میں تمام انسانوں سے کی زندگیاں جانچی جائیں گی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے نمونے پر. جس کی سوچ جتنی نبی کے کی سوچ، عبادت، معاشرت، معاملات، اخلاق، جتنا حضور کے نمونے کے قریب اور آپ کے مطابق، اتنے انعامات اللہ اپنی شان و شان دیں گے. جس کی جتنی اس سے ہٹی ہوئی، جیسے قرآن نے خود کہا ہے، فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ. جس کی زندگی جتنی نبی کی زندگی کے خلاف، سوچ میں، عمل میں، معاشرے میں، جینے مرنے میں، بیماری تندرستی میں، مالداری غربت میں، اتنا وہ کسی نہ کسی فتنے میں. اور اگر توبہ نہ کی، زندگی کی رخ صحیح نہ کیا، تو پھر آخرت میں عذاب علی. اسی لیے دوستو، یہ تین طاقتیں، جان، مال اور صلاحیت، اسی پر سارا دار و مدار ہے. اور یہ تینوں طاقتیں اللہ پاک نے آدم کے ہر بیٹے اور حوا کی ہر بیٹی علیہ الصلوۃ والسلام کو دے رکھی اور ہر ایک کو اختیار دیا ہے.
نحمدہ و نصلی علی رسولہ الکریم، اما بعد، قابل احترام بزرگو، دوستو اور بھائیو، প্রথমে আল্লাহ তাআলা হামদ ও সানা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন। কোরআনে কারীমের কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারকাত থেকে কয়েকখানা হাদিস উনি তেলাওয়াত করেন। এরপরে বলেন তিনটা জিনিস দুনিয়াতে সব মানুষকে আল্লাহ তাআলা দান করছেন, কাউকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন নাই, সকলকে দিচ্ছেন। তিনটা জিনিস, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, শহরের গ্রামের, পুরুষ মহিলা সকলকে আল্লাহ তাআলা এই তিনটা জিনিস দান করছেন। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা সবাইকে জীবন দিয়েছেন, আমরা যারা আছি সবাই জীবিত, এই জীবন আল্লাহর দেওয়া। সকলকে আল্লাহ তাআলা কম বেশি কিছু মাল দিয়েছেন এবং সকলকে আল্লাহ তাআলা করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, করার ক্ষমতা দিয়েছেন, এসে সকলকেই দিয়েছেন। আমাদের দেশের মানুষকে দিয়েছেন, অন্যান্য দেশের মানুষকে দিয়েছেন, তবে আল্লাহ তাআলা বঞ্চিত করেন নাই। আর এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব অবতীর্ণ করার মাধ্যমে এবং নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা এর মধ্যে ভালো মন্দ এটাকে জানাই দিচ্ছেন যে তোমাকে তো আমি করার ক্ষমতা দিছি, কিছু করতে চাইলে তুমি করতে পারো, তোমার কাছে মাল আছে, কম হোক বেশি হোক, তুমি জীবিত, প্রাণ আছে, তোমার করার ক্ষমতা আছে, কিন্তু কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য মন্দ, এটার পদ্ধতি এবং এটার খবর আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে পৌঁছাইছেন, সমস্ত মানুষের কাছে পৌঁছাইছেন যে কোনটার পরিণতি ভালো, কোনটার পরিণতি খারাপ, এটা পৌঁছাইছেন আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে মানুষের কাছে, বান্দাদের কাছে এটা পৌঁছাইছেন। এখন বান্দাকে করার স্বাধীনতা দিয়ে দিচ্ছেন, অধিকার দিয়ে দিচ্ছেন যদি করো। আর মানুষের যে শক্তিটা আছে তার মধ্যে বড় শক্তি হল মানুষের চিন্তা ভাবনার শক্তি, চিন্তা ভাবনার শক্তি। কারণ মানুষ যেরকম চিন্তা করে ওটাকে সে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করে। কারোর চিন্তা শক্তি যদি ভালোর দিকে চলে সে ভালো জিনিসটা বুঝে আসবে এবং সে ভালো জিনিসটা করবে এবং এর ফলাফল সে দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। যদি তার চিন্তা শক্তি মন্দ দিকে চলে, মন্দ জিনিস নিয়ে চিন্তা করে, তার কর্মটা মন্দ জিনিসের উপরে লাগবে। যখন মন্দ জিনিস লাগবে তখন তার এই কুফলও তার জীবনে ঘটবে, দুনিয়াতে ঘটবে, আখেরাতে ঘটবে। দুনিয়াতে ঘটবে অস্থায়ীভাবে, আখেরাতে ঘটবে স্থায়ীভাবে। সকল মানুষই চিন্তা করে, পুরুষ মহিলা ধনী গরিব সকলেই চিন্তা করে, যুবক যুবতী, জওয়ান জওয়ানি, বড় বুড়ি সকলেই চিন্তা করে। এখন কথা হল যে কার চিন্তাটা সঠিক, কার চিন্তাটা অঠিক, এটা বোঝা যাবে কেমনে? আল্লাহ তাআলা সমস্ত প্রত্যেক জমানাতে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, ওই জমানার মানুষের জন্য আল্লাহ তাআলা এটাকে জানাই দিচ্ছেন। তোমার চিন্তা ফিকিরটা যদি নবীর চিন্তা ফিকিরের কাছাকাছি হয় তাহলে তুমি তোমার ভালো কাম করা তোমার জন্য সহজ হয়ে যাবে, তুমি দুনিয়াতে ভালো থাকবে, আখেরাতেও ভালো থাকবে, অনন্তকালের জন্য তুমি ভালো থাকবে। তোমার চিন্তা ভাবনাটা ঠিক না অঠিক এটা তোমার নবীকে দেখো, তোমার নবীকে দেখো। ঠিক এইভাবে চলতে চলতে আখেরি নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জমানা যখন শুরু হইল তো এই জমানার মানুষদেরকেও আল্লাহ তাআলা এটি জানাইলেন যে আমি যে তোমাকে একটা ক্ষমতা দিছি চিন্তা ভাবনা করার, তুমি চিন্তা ভাবনা করো আর তুমি দেখো আমার এই চিন্তা ভাবনাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ভাবনার সাথে মিল আছে না মিল নাই। এক সময় মিল যদি নাও থাকে, সামান্য একটু কমও যদি থাকে, তদুপরিও তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন আমল বের হবে, যেহেতু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ওই ব্রেনের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল, ব্রেনের সিদ্ধান্তের উপর কি নির্ভরশীল, যেটা ব্রেনে চিন্তা করে ওই দিকে অঙ্গ প্রত্যঙ্গ চলে। যদি তোমার চিন্তা ভাবনাটা নবীর চিন্তা ভাবনা ফিকিরের সাথে মিল থাকে তাইলে তোমার কামটাও ঠিক হবে, আর তোমার কামটা যদি ঠিক হয় তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব হবে এবং আখিরাতেও তুমি কামিয়াব হবে। আর দেখো যদি তোমার চিন্তা ভাবনাটা নবীর তরিকার সাথে মিল নাই, অনেক দূরে অনেক পার্থক্য, তাইলে তোমার জন্য দুনিয়ার জীবনেও বরবাদি এবং আখিরাতের জীবনেও তোমার জন্য বরবাদি। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই তিন জিনিসের ব্যবহারের উপরে নির্ভর করতেছে মানুষের দুনিয়া আখিরাতের ভালাই। হ্যাঁ, জান মাল এবং করার ক্ষমতা, করার ক্ষমতার মধ্যে ভালো মন্দ দুটোই আছে। আমি চাইলে আমার জানমালকে ভালো পথেও খরচ করতে পারি, আমি চাইলে আমার জানমালকে মন্দ পথেও খরচ করতে পারি। এর উপরে নির্ভর করতেছে যে আমাদের দুনিয়া আখেরাতের ভালো মন্দ। বলে যে বর্তমানে দুনিয়াতে একটা সকলেরই ঘোষণা, সকলেরই ঘোষণা, আমি যা চিন্তা করি এটা হলো ঠিক, আমি যেটা বুঝছি এটা হলো ঠিক। সেও বলে যে আমি যা বুঝছি এটা হলো ঠিক, ও বলে আমি যেটা বুঝছি এটা হলো ঠিক। ঠিক কয়টা হবে? ঠিক তো একটা হবে, কিন্তু সকলের দাবি হলো আমি যা বলি আমি যা চিন্তা করছি এটা হলো ঠিক। এই যে আমাদের যেহেতু পুরানাদের মজমা আপনারা এলাকাতে মহল্লাতে থানা ইউনিয়নে জেলায় মশারত বসে রেখেন আপনারা রায় দেন, তো রায়ের মধ্যে যে তুইমুই শুরু হয়ে যায় এটার কারণেই প্রত্যেকে চিন্তা করে যে আমি, প্রত্যেকের দাবি হলো যে আমি যেটা চিন্তা করছি আমার মাথায় যেটা আসছে এটা হলো ঠিক। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, আসতে পারে স্বাভাবিক, কিন্তু এইটাকে যাচাই করার জন্য তো আল্লাহ তাআলা নবীর চিন্তা ভাবনা চিন্তা ফিকিরকে রাখছেন মানুষের সামনে, যে তুমি ঠিক বলার আগে তুমি এটাকে মিলাও তোমার নবীর চিন্তা ভাবনার সাথে, যে যদি নবীর চিন্তা ভাবনার সাথে ফিকিরের সাথে তোমারটা মিল থাকে, তুমি যেটা করতে চাইতেছো, যে সিদ্ধান্ত তুমি নিতেছো, যেটা একদম বাস্তবায়ন করতে চাইতেছো, এর সাথে নবীর তরিকার মিল আছে কিনা, এর সাথে যদি নবীর চিন্তা ফিকিরের মিল থাকে তাহলে নিশ্চিতভাবেই তোমারটা ঠিক। আর যদি মিল মিল না থাকে তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, স্পষ্টভাবে বলা যায় যে তোমার চিন্তা ফিকিরটা ঠিক না। আমাদের সামনে আল্লাহ তাআলা একটা মানদণ্ড রাখছেন, যাচাই করার একটা ব্যবস্থা রাখছেন, সেই যাচাই করার ব্যবস্থা হল নবীর জীবন। নবীর জীবনের মধ্যে নবীর ফিকিরেরও আলোচনা আছে, নবীর জীবনের মধ্যে নবীর মেহনতেরও আলোচনা আছে, জানমাল খরচ করা সবকিছুর আলোচনা আছে, উল্লেখ আছে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই মেহনতের দ্বারা মকসাদ হল যে আমাদের জান মাল আর আমাদের সময়টা কিভাবে সঠিকভাবে ব্যবহার হয়, কারণ সঠিক অধিকের উপরে নির্ভর করতেছে আমার দুনিয়া থেকে তা ভালো মন্দ। যদি ব্যবহারের পদ্ধতিটা অধিক হয়ে যায় তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ আমাকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আর জানমাল ব্যবহারের পদ্ধতি যদি ঠিক হয়ে যায় তা আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সতর্ক থাকা উচিত ইমানদারদের, যে তাদের ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে, পরিত্রাণ না আজাব, চিন্তা করা উচিত, সতর্ক থাকা উচিত। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই মজমার সামনে এটি আলোচনার উদ্দেশ্য যে আমাদের জান মাল আর সময় যেটা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, কর্ম ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছেন, এটাকে সঠিক ব্যবহার হবে কোথায়, কিভাবে করলে সঠিক হবে, কিভাবে করলে সঠিক হবে না, এটা নিয়ে আলোচনা করে আমাদের সামনে রাস্তা যাতে পরিষ্কার পরিষ্কার থাকে এইটার জন্য এখানে আসা, বসে এবং আলোচনা কর।
मकड़ी के पास भी है, तिनके लाल आके अपना घोंसला बनाती है। वह इन अवहनल बुलूत लबरितुल अंकबूत, सबसे कमजोर घर वो मकड़ी का, कहां कहां से लाती अपनी सलाहियत को इस्तेमाल करती है और घोंसला बनाती है। یہ بڑی بڑی بلڈنگیں یہ شو روم اور یہ بڑے بڑے بنگلے حویلیاں تو جانوری بھی بنا لیتے ہیں. یہ الیکشن لڑنا مرغا مرغی بھی لڑتے ہیں وہ بھی الیکشن لڑتے ہیں. ایک محلے کا کتا دوسرے محلے میں چلا جائے وہ برداشت نہیں کرتا کہ اس کا نام زندگی نہیں ہے. محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے جہاں جان مال اور صلاحیت لگائی لگوائی یہ صحابہ کرام کون تھے؟ ایمان و اسلام سے پہلے ایسی جہالت کہ تاریخ لکھنے والوں نے لکھا ہے کہ ان 600 سال کی جہالت کو لکھنے کے لیے ہمارے پاس ڈکشنری میں اور لغت میں الفاظ نہیں تھے. ایسے جہل معاشرہ اخلاق عادتیں جینا مرنا کہ بہادر کون کہ جو سامنے والے کو مار کر اس کی کھوپڑی کا پیالہ نکال کر اس مرے ہوئے کا خون بھر کے پیے وہ قبیلے کا بہت بہادر. حضور اکرم صلی اللہ علیہ وسلم جب ہجرت کر کے مدینہ پاک تشریف لائے تو آپ نے فرمایا مالی اراکم وانتم تتقحمون فی النار وانی آخذ بحجزکم او کما قال علیہ السلام. مجھے کیا ہو گیا ہے کہ میں آنکھوں سے دیکھ رہا ہوں یہ تمہاری تینوں طاقتیں جان مال صلاحیتیں سوجھ بوجھ 24 گھنٹے اس کا استعمال تمہیں جہنم کی طرح دھکیل رہا ہے. میں اللہ کا نبی میں اللہ کا پیغمبر تمہیں کوکھے پکڑ کے یہ جگہ نہیں ہے تمہارا لب لگانے کی یہ جگہ نہیں ہے جہاں تمہارا پیسہ خرچ ہو یہ جگہ نہیں ہے جہاں تمہاری صلاحیت استعمال ہو. خبردار اتر کر سیرا سے سوئے قوم آئے ایک نسخے دیویا ساتھ آئے. مدینے میں جو خاندان تھے اوسو حضرت وہ 120 سال سے لڑائی چل رہی تھی کوئی صلح سمائی کی شکل نہیں تھی. کتنی جانے کتنا مال کیا کچھ تباہ ہو گیا تھا. حضرت صلی اللہ علیہ وسلم نے ان میں آپس میں صلح کے لیے زمینیں نہیں بانٹی پیسے نہیں بانٹے عہدے اور کرسیاں نہیں بانٹی. شروع میں دو چیزیں نماز کی صف میں کندھے سے کندھا ملا کر اور نماز کے بعد تعلیم کا حلقہ سیکھنا سکھانا کہ اس میں جو طاقت ہے. اس لیے مولانا الیاس صاحب رحمت اللہ علیہ فرماتے تھے اللہ کے واسطے اس محنت کو اس کام کو رسم بنا کے نہ کر. یہ کام ہے کار نبوت ہے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم والے ہر عمل میں. آج بھی 1500 سال ہو گئے کتنے زلزلے کتنے طوفان کتنی جنگیں کتنے سیلاب کیا کیا حالات زمین و آسمان پر. لیکن فرماتے تھے آج بھی حضور والے ہر عمل نے غلط کے صحیح سے بدلنے، گندگی کے پاکی سے بدلنے، برے کے اچھے سے بدلنے کی آج بھی وہی تاثیر ہے جو تاثیر آپ کے زمانے میں تھی. کہ وہ 600 سال کی جہالت میں ڈوبے ہوئے شرک میں ہوتے کھاتے ہوئے کیسے بدلے تھے، جن کو صحابہ کہا جاتا ہے، کیسے بدلے؟ زمینوں سے، مکانوں سے، دولتوں اور حکومتوں سے. وہاں تو کھانے کو کھجور نہیں تھی، پینے کو پانی نہیں تھا، رہنے کو مکان نہیں تھا، پہننے کو چھجڑا نہیں تھا، لیکن ان میں کا ایک ایک قیامت تک آنے والے انسانوں کے لیے روشنی کے، ہدایت کے چراغ. فرمایا آج بھی وہی تاثیر ہے، غلط یقین کے صحیح یقین سے بدلنے، زندگیوں کے صحیح رخ پر آنے، آخرت سمجھ کر آخرت کے بنانے، دنیا میں بھی جنت نشان اور سکرات سے لے کر نامہ اعمال کی تقسیم اور جنت دوزخ کے فیصلے تک آج بھی وہی تاثیر ہے. اور مثال دیتے تھے جیسے لیمو پانی کو کھٹا کرتا ہے. کتنے حالات دنیا میں آئے لیمو کی تاثیر نہیں بدلی، لیمو پانی کو کھٹا کرتا ہے. پھر مولانا الیاس صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے کہ یہ ضروری نہیں کہ کوئی بہت بڑے بزرگ نیچے رہیں گے تو پانی کھٹا ہوگا، اور غریب آدمی بھیک مانگنے والا نیچے رہے گا تو نہیں ہوگا. اسٹیشن کا پلی ہو، راستہ چلتا ہو، پہننے کو کپڑا نہ ہو، وہ بھی اگر لیمو نیچے رہے گا تو پانی کھٹا ہوگا. محمد صلی اللہ علیہ وسلم علی تعلیم کا حلقہ، دین کا سیکھنا سکھانا، دین کے لیے جان و مال و صلاحیتیں لگانا، زندگیوں کے رخ کے صحیح ہونے کے لیے آج بھی وہی تاثیر. لیکن ساتھ کے ساتھ فرمایا تھا اگر یہ لیمو جیسے تمہارے گھروں میں شوکیس میں پھلوں کے سیب ہوتے ہیں، سبزیوں کے سیب، پھلوں کے آم ہے، امرود ہے، انار ہے، ناشپاتی ہے، سب پلاسٹک کے ہیں. سبزی کے سیب میں کریلا بھی ہے، بھنڈی بھی ہے، لیمو بھی ہے، پلاسٹک کے. سارا شہر نہیں، سارا ملک اور ملک عالم پورا مل کر اس کو نچڑے تو پلاسٹک کا لیمو پھٹ جائے گا، لیکن قطرہ نہیں کرتے. اس لیے بہت درد کے ساتھ، بہت فکر کے ساتھ، یہ پرانوں کا مجمع ہے، ان کو ہر ایک پرانوں کے نام سے جانتا ہے، اور یہ خود بھی کہتے ہیں پرانے ہیں. میرے دوستوں، اللہ نے بہت کرم فرمایا، ایمان، اعمال، معاشرت، اخلاق، معاملات کی صفائی کا پکا چکا نمونہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے ذات. جب اس محنت کو اپنے ان اصلی اصولوں کے ساتھ، صحیح نہج کے ساتھ، قربانیوں کی مقدار کو بڑھانے کے ساتھ، تنہائیوں میں اپنی کمی کوتاہی پر رونے کے ساتھ، موٹے آنسو، موٹی آہیں، سنگی آہیں، جیسے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم آپ کی آہیں کہ ہمیں نمونہ دیا گیا ہے کہ پرانے صرف زمان وقت کے اعتبار سے پرانے نہیں، 40 سال ہو گئے، 50 سال ہو گئے. مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے سب سے پرانا تو شیطان. کتنے لاکھ سال تک عبادت کی، لیکن جب سجدہ کرنے کو کہا نہیں مانا. اب قیامت تک کے لیے ہے، اس کے پاس جتنی صلاحیت، جتنا سوچ وچار اور جس لائن کی جو طاقت، وہ ساری خود برا بننا اور دوسروں کو برائی پر لانا. اسی لیے صبح سے شام تک اعوذ باللہ من الشیطان الرجیم کتنی پڑھی جاتی ہے. کوئی سوچ سکتا ہے، کوئی گن سکتا ہے، مکتبوں میں، مدرسوں میں، نمازوں میں، مسجدوں میں. اعوذ باللہ، یہ کون؟ وہ جو حضور پاک صلی اللہ علیہ وسلم فرمایا ویل لمن جعلہ اللہ مفتاحا للشر ومغلاقا للخیر. سکیہ ناس جائے اس کا جس کا وقت، جس کا پیسہ، جس کی صلاحیت اللہ کی نافرمانیاں، نبی کی سنتوں کے خلاف، شریعت سنت کے خلاف، کہ جس کے وقت سے، جس کے پیسے سے، جس کی صلاحیت سے برائیاں گھروں میں، گلیوں میں، محلوں میں، گاؤں میں، شہروں میں، صوبوں میں، ملکوں میں، عالم کی چار سمتوں میں. بڑے خوش نصیب ہیں، بڑے سعادت مند ہیں اللہ کے وہ بندے اور اللہ کی وہ بندیاں جن کی یہ تینوں طاقتیں خود اپنی ذات میں، ایمان بنانے میں، اخلاق بنانے میں، اللہ کا تعلق بنانے میں، اللہ سے قرب حاصل کرنے میں، اللہ کی ماہیت حاصل کرنے میں، اللہ کی غیبی مددوں کے حاصل کرنے میں اور اللہ کی قدرت کے موافقت میں استعمال ہونے میں جن کی تینوں طاقت استعمال ہو رہی ہے. کہ ان کے ہاتھوں تاجروں میں، کاشتکاروں میں، مالداروں میں، غریبوں میں، جوانوں میں، بوڑھوں میں، عوام میں، خواص میں، ڈاکٹروں میں، وکیلوں میں، حکومت والوں میں، مختلف عہدیداروں میں، یہ ایک آدمی ہے، لیکن اس کی ترتیب، اس کی قربانی، اس کا اخلاص لاکھوں لاکھوں کی ہدایت کا سامان بنتا ہے. مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے افراد کی قربانیاں، افراد کے مجاہدے، افراد کا اخلاص کے ساتھ اپنی جان و مال کو لگانا کہ اللہ کو پہچان لیں، اللہ کی طرح رجوع کر لیں، سکون والی زندگی پر آ جائیں، لگانے والا ایک، لیکن قوم کی قوم ایمان پر آئے. جیسے سورہ بروج میں والسماء ذات البروج، شہزادہ تھا، وقت کے بادشاہ نے یہ سوچ کر کے کہ میرے باپ کو گدی پر یہ بیٹھے گا، اس کو جادو سکھانے، کہانت سکھانے کے لیے طے کر لیا کہ یہ کاہن بن جائے، جادوگر بن جائے. جاتا تھا، آتا تھا، لیکن یاد رکھنا جب آدمی کے اندر شکتی طلب ہوتی ہے اللہ کرم کی بارش برساتی ہے. وہ تو یہی سمجھتا رہا بادشاہ تو یہ جادوگر کے پاس جاتا ہے، قسمت اس کی اچھی تھی، طلب اس میں سچی تھی، ایک عالم صاحب مل گئے، انہوں نے اس کو پڑھانا شروع کیا. یہ روز جاتا تھا، آتا تھا، وہ یہ سمجھتا تھا کہ یہ برابر جادو سیکھ رہا ہے. ایک دن راز کھل گیا، بادشاہ کا جو
بادشاہ کا آدمی, کتنی دوائیں, کتنے علاج, کتنے ڈاکٹر, کوئی فائدہ نہیں. ایک دن مدرسے سے آیا, اس نے پڑھ کر کے اس کی آنکھ پہ دم کیا, وہ اچھا ہو گیا. سارے دربار میں شور مچ گیا, کیا ہوا کیا؟ بادشاہ کو پتا چلا, ارے میں نے اس کو کہاں بھیجا تھا, یہ کیا کر کے, یہ تو میرے بات پھر یہی چلائے گا, اس کو مارو, یہ اگر زندہ رہا تو اس کے والی بات چلے گی, جو میں چاہتا ہوں وہ نہیں ہوگا. بادشاہ نے اس کے لیے اسکیم بنائی, اس کو پہاڑوں کی سیر کراؤ, جیسے لوگ جاتے ہیں نا پہاڑ دیکھنے اور کیا کیا کرنے, جو خوب بلندی پر پہنچ جائے تو وہاں سے اس کو گرا دو, مر جائے گا, قصہ ختم ہو جائے گا. خدا جسے رکھے, خدا جسے رکھے اسے کون چکھے. بادشاہ کے آدمی لے گئے پہاڑ کی چوٹی پر سے گرایا, ایسا معلوم ہوا جیسے چھوٹا بچہ گرتا ہے تو مائیں یا بھائی گود میں لے لیتے ہیں, وہ سمجھے گا یہ مر جائے گا, فرشتوں نے ہاتھوں ہاتھ لے لیا, زندہ سلامت دربار میں آ گیا. ارے مرا نہیں, مرتا وہ ہے جس کو اللہ مارتے ہیں, جیتا وہ ہے جس کو اللہ جلاتے ہیں. کسی کے مارے کوئی مرتا نہیں, کسی کے جلائے کوئی جیتا نہیں. اچھا اور اسکیم چلائی, اسے سمندری سفر کراؤ, سمندر میں اس کی موجیں, وہاں کی مچھلیاں, وہاں کا منظر یہ دیکھے, اگر خوب گہرا پانی آئے تو اس کو چھوڑ دو, یہ ڈوب کے مر جائے گا. لے گئے بیچ سمندر, گہرے پانی میں ڈال دیا, جیتا جاگتا ہنستا کھیلتا دربار میں آ گیا. مرا نہیں, میں کیوں مرتا, مرنا میرے بس میں تو ہے نہیں. وہ حی القیوم, وہی یحیی ویمیت. جب انہوں نے یہ سارے جتن کر لیے, اس نے کہا تم مجھے مارنا چاہتے ہو, ترکیب میں بتاؤں, چولی پہ لٹکا دو اور کچھ کرنے کی ضرورت نہیں, نہ توپ نہ بم نہ یہ نہ وہ, جس اللہ کو میں مانتا ہوں اس اللہ کے نام سے صرف بسم رب حاضر غلام, یہ زبان جس اللہ کو مانتا ہے اس کے نام سے ہم تیر چلا رہے ہیں. وہ تو یہی چاہ رہے تھے کہ کسی طرح یہ مرے اور منصرف ہو جائے. چولی پہ لٹکایا, ساری پبلک جمع ہو گئی, بسم رب حاضر غلام, تیر چلایا, لاش نیچے آ گئی, لیکن دیکھا تم نے میرے رب کی طاقت تو بہت بڑی, میرے اللہ کی قدرت تو بہت بڑی, اس کے نام کی طاقت دیکھ لو, اس کی تو لاش ہو گئی لیکن جتنا مجمع تھا, آمنا برب حاضر غلام, آمنا برب, آج کے بعد ہم بھی اس اللہ کو مانیں گے جس کے نام پر اس نے جان دی. یہ پرانوں کا مجمع ہے, ان کے افراد جب اپنی جان و مال صلاحیتوں کی قربانی نہل المروت پر, اس لیے کیونکہ ماں یوسف صاحب رحمت اللہ فرما کرتے تھے سب سے پرانا تو شیطان, اور فرماتے تھے مزاج تین قسم کے, حیوانی مزاج, شیطانی مزاج اور ایمانی مزاج. جانور کا مزاج اس کے پاس بھی ایسا ہے. میں نے جیسے کہا تھا مکڑی کیسا جالا تانتی، کبوتر کیسے گھونسلہ بناتا، لیکن جانور کا مزاج ہے من مانی اور خواہش. اللہ راضی ہوں گے ناراض ہوں گے، فصل بنے گی بگڑے گی. جانور کو اس کا کوئی مسئلہ ہی کہ انسانوں کی تعداد وہ ہے جو جان و مال اور صلاحیتوں کو نہیں اپنی خواہشات پر، جس کو سورہ کہف میں کہا ہے ربکم الاخسرین اعمالا الذین ضل سعیهم بالحیات الدنیا وهم یحسبون انهم یحسنون. پیارے نبی ان سے کہیے کہ بتاؤ سب سے بڑے نقصان میں کون ہے؟ اس لیے کہ دنیا جو ہے یہ تو اعمال بنانے کی جگہ ہے، اس کا بدلہ قیامت میں ہے. مالک یوم الدین، ہر ایک کو اس کے عملوں کا بدلہ، اچھے برے جسے ہوں گے. دنیا اعمال بنا کہ بتاؤ سب سے بڑا نقصان میں عمل کے اعتبار سے، جس نے اپنی ساری طاقت ہائی دنیا ہائی دنیا ہائی دنیا اور سمجھ رہا ہے پہلے تو سائیکل تھی، اب ٹو ویلر آیا، اب اور طاقت بڑی، فور ویلر آئی، پھر فور ویلر ایک کی نہیں، بہو کی بھی، بیٹی کی بھی، بیٹے کی بھی، داماد کی بھی. یہ سب نند ہم جب سنوں نے سنا، سمجھ رہے کہ ہم بہت ترقی کر رہے ہیں. پہلے ایک کا جاب تھا، دوسرا بھی جاب تھے، تین انگلینڈ میں تھے، چار امریکہ میں تھے. یا سبون، یہ سب سے بڑے نقصان میں قرآن کہتا ہے. اسی لیے فرمایا من جعل الهموم هما واحدا هم الآخرة، جس نے ساری فکروں سے یکسو ہو کر کھائیں گے، کمائیں گے، خرچ کریں گے، شادی کریں گے، ہم فرشتے نہیں ہیں، لیکن ہر وقت کا خیال آخرت بگڑنے نہ پائے، آخرت بن جائے جو ہمیشہ کی. دنیا ان کی اللہ پاک مفتا سستی بنا دیتے، تھکنا نہیں پڑتا. اس لیے حدیث قدسی ہے، اللہ پاک نے خود فرمایا یا ابن آدم تفرغ لعبادتی املا صدرك غنا واسد فقرك وإلا تفعل ملأت يديك شغلا ولا اسد فقرك. وہ آدم کے بچے یہ طے کر لے کہ مجھے ماننا ہے، میری ماننا ہے، کھانے کمانے اندھیرے اجالے جوانی تندرستی بیماری ہر حال میں، تیرے دل کو زنا سے بھر دوں گا، ضرورت تیری کوئی اٹکنے نہیں دوں گا، اور اگر تو نے یہ نہ کیا تیرے دونوں ہاتھ کاروبار سے بھر دوں گا، تو بھی کما، تیری بیوی بھی کمائے، تیری بہو بھی کمائے، تیرے داماد بھی کمائے، پھر بھی ضرورتیں پوری نہیں ہونے دوں گا. بہت راستہ صاف بتا دیا ہے. ایک مزاج تو ہے حیوانی کہ جانور نہیں سوچتا، جانور تو جو من میں آئے جو خواہش، حلال حرام جائز نادا، اس کی کوئی تمیز نہیں، یہ حیوانی مزاج. شیطانی مزاج خود اچھا کرنا بھی نہیں، دوسرے کو کرنے دینا بھی نہیں، خود سچا بولنا نہیں، دوسرے کو جھوٹ سکھانا اور سچ میں بولنے دینا، خود غیبت کرنا دوسروں کو غیبت میں لگانا، خود ظلم زیادتی کرنا دوسروں کو اس کا گروپ بنانا، یہ شیطانی مزاج. اللہ جل جلالہ عما نوالہ نے ہمیں آپ پر بہت بڑا کرم فرمایا، بہت بڑا کرم فرمایا کہ ایمان جیسی دولت کہ اگر اس سے بڑی کوئی نعمت ہوتی ایمان سے اور ایمان کی محنت سے ایمان کی راہ میں جانوں کے کھپانے مالوں کے لگانے اور صلاحیتوں کے استعمال میں اگر اس سے بڑی نعمت ہوتی تو اللہ نبیوں کو اور پیغمبروں کو دی اللہ نے ہم کو دی یہ مجمع یہ سب کچھ کا ہے اس کو کہتے ہیں ایمانی مثال جس وقت ایمان کا جو تقاضا ہو الحلال ما حلال والحرام ما حرام حلال وہ جس کو تو نے حلال کہا حرام وہ تو نے جس کو حرام کہا یہ تین مزاج ہوتے ہیں جان مال اور صلاحیتوں کے استعمال کریں یا حیوانی مزاج بنتا ہے یا شیطانی مزاج بنتا ہے یا ایمانی مزاج بنتا ہے یہ مجمع یہ اجتماع یہ جوڑ یہ پرانے کہ جتنے یہاں ہیں ان کا اور یہ جہاں جہاں ملکوں میں اور دنیا میں جائیں اپنے گھر میں گلی میں شہر میں صوبے میں ملک میں تاجروں کا ڈاکٹروں کا مالداروں کا وکیلوں کا غریبوں کا مردوں کا عورتوں کا ہر ایک کا مزاج ایمانی بن جائے اس کے لیے قربانیاں یہ بہت اللہ پاک ان کو جس نظر سے دیکھتے ہیں میرے بندے میرے لیے کہاں کہاں سے کیسے کیسے اس لیے میرے دوستو اس نعمت کی قدر کرنی ہے اور پرانے پن کی بات سمجھنی ہے پرانا کس کو کہتے ہیں
محترم دوستوں بزرگوں اے دنیا نے ٹاکا پیسہ دھن دولت بڑی گڑی بڑا بڑا بلڈنگ یہ اللہ تعالیٰ کا سے خوب گروتوپورن کچھ نہ گھر بڑی بنانو کھا دور جن ویوستھا کر چیٹا کرا یہ انہیں جیو جانور کرے جت پرانی آپ تر مجھے سب چیز دربل تم پرانی ہل ماکرسا ماکرسا نجر جن گھر بنائے پیٹر مدد کاچا مال ہے ویسے ایک رستے سے دمی سے گھٹتے تھے تر جن گھر ہو جائے گھر بنانا تو یہ کو کمال نہ یہ کو بدھمان بچکنتار آلامت نہ وہ ماکرسا بنائے ہاں بھی پاخرا نجر جن گھر بنائے تر بچہ کچا ہے تراؤ کھا دا کر یہ مانو جاتر جن بشت کچھ نہ بشیش کچھ نہ مانو جاتر جن بشیش جن جیتا سیٹا تو حضور صلی اللہ اسلام نہیں آسلین ہمارے جن اندر آسلین تر جن جمان امت در جن حضور صلی اللہ علیہ وسلم ایمن ایک سمے دنیا نبی ہسے آسلین حضرت عیسیٰ ابن مریم علیہ السلام دنیا جیوت اٹھے نار پر پرائے چھشت بچر پر حضور صلی اللہ علیہ وسلم نبوتی پائلین نبوتی پاور پر ایک پردے حضور صلی اللہ علیہ وسلم اللہ تعالی ندیش مدینہ چلے گلین مدینہ چلے گلین مدینہ جہاں حضور صلی اللہ علیہ وسلم ایمن ایک جاتی اور ایمن ایک سمپردا এরপরে তাকে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন শুধু এটা ওই জাতি না সারা দুনিয়াতেই এমন একটা অবস্থা বিরাজমান ছিল যার নিকৃষ্টতা বর্ণনা করার জন্য ঐতিহাসিকরা লেখেন আমাদের কাছে কোনো ভাষা নাই কোনো অভিধানে কোনো লোকাতে কোনো ডিকশনারিতে এরকম ভাষা আমরা শব্দ আমরা পাইনি যে তারা তাদের মানুষ হিসেবে কতখানি অবনতি হয়েছিল একটা শোনেন তাদের মধ্যে সবচেয়ে বড় বীর বাহাদুর বলা হয়তো ওই নরবিশেষটাকে যে একজন মানুষকে খুন করত অন্যায় হবে খুন করার পরে তার মাথার খুলিটাকে উঠে ফেলত এবং ওই যে মানুষটাকে খুন করলো তার রক্ত দিয়ে খুনির বাটিকে ভরত তারপরে মানুষের সামনে চুমুক দিয়ে খাইত সেই হলে সবচেয়ে বড় বীর বাহাদুর জীবনের সর্বক্ষেত্রে তাদের অবনতি, জুলুম নির্যাতনের একেবারে নিম্ন স্তর পর্যন্ত তারা পৌঁছে গেছিল। অতি নিকৃষ্টতম জুলুম দুনিয়ার কোনদিন কোন মানুষে করে নাই, করতে পারে না। চারিত্রিক অবস্থা সবচেয়ে অবনতি। ওই সমস্ত মানুষদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবী হিসাবে আসলেন, তারা ছিল সামনে, বাকি সারা দুনিয়া ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে। ওই এলাকাতে নবীজি অবতরণ করেন, নবীজি নবী হিসাবে আসেন, আল্লাহ তাআলার হুকুমে মদিনাতে চলে গেলেন। মদিনাও কোনো খুব ভালো পরিবেশের মানুষ ভালো পরিবেশ ছিল না, ভালো মানুষেরা বসবাস করতে যে তা না। মদিনার দুই গোত্র আউস এবং খাজরাজ তারা 120 বছর যাবৎ মারামারি করতেছে। 120 বছর কত হাজার হাজার মানুষে তাদের এই মারামারিতে হাজার হাজার মানুষ জীবন দিয়ে চলে গেছে, তাতে বিন্দু মাত্র তাদের ভিতরে কোন উপলব্ধি নাই। হ্যাঁ, কি করতেছে 120 বছর হয়ে গেল, কোন উপলব্ধি নাই। উপলব্ধি করার মতো মানবতা তাদের ভিতরে ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাতে যাওয়ার পরে তাদেরকে খুশি করার জন্য বা তাদেরকে এই ঝগড়া বিবাদের থেকে সুলহ করার জন্য কোন জামাতে ভাগ করলেন না, যে তোমরা এই যে আমার এই কতগুলো সম্পদ আছে এগুলো তোমরা ভাগ করে নাও, মারামারি করো না। কাপড় চুমো বন্টন করলেন না, টাকা পয়সা দিয়ে বন্টন করলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের দাওয়াত দেওয়ার পরে মসজিদ বানাইলেন। মসজিদ বানানোর পরে বললেন যে তোমরা দাঁড়াই যাও, এক কাতারে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াই যাও, তোমাদের ভিতরে দুশ্মনী শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা বললেন না দুশ্মনী শেষ হয়ে, তোমরা কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াও। তারা বুঝতেও পারেনি যে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াইলে পরিবর্তনটা কি আসবে, ফলাফল কি দাঁড়াবে, বুঝতে পারলো না। বুঝতে না পারতে না পারতে তারা ভাই ভাই হয়ে গেল। আর বললো যে নামাজ পর দিন ধরে পাওয়া যাবে না, নামাজের সময় কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াই যাও, আর বাকি সময় তালিমে হালকাতে বসো। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এই নামাজ আর তালিমের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি রাখছেন যে শক্তি মানুষকে পশুর থেকে মানুষের রূপান্তরিত করে, বাতিলের থেকে হকের দিকে নিয়ে আসে, হারামের থেকে হালালের দিকে নিয়ে আসে, আল্লাহ তাআলার অসন্তুষ্টির জায়গা থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জায়গাতে পৌঁছায় দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল নিয়ে আসছেন, সমস্ত নবীনি আমল নিয়ে আসছেন, টাকা পয়সা নিয়ে কেউ আসেন নাই। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এর মধ্যে মনুষ্য মানব জাতির কোন কৃতিত্ব নাই যে নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আরেকজনকে ভাগানোর চেষ্টা আসছিল। চোখে না ভাগাইতে পারলে এখানে এককভাবে আমাকে আমার ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না, বলে এটার জন্য কোন মানুষ হওয়ার দরকার নাই, এটার জন্য কুত্তাই যথেষ্ট। আর এক গ্রামের কুত্তা যদি এই গ্রামে আসে, এই গ্রাম কুত্তা লাফায় বের হয়ে আসে, ভঙ্গ করতে করতে তাকে সরাই দেয়, যেখানে আমি আমার কর্তৃত্ব এখানে থাকবে, তুমি তোমার জন্য এখানে জায়গা নাই, এটার জন্য কুত্তাই যথেষ্ট। মেরে মক্তরাম দোস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নিয়ে আসলেন। তাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে খবরদার খবরদার, আল্লাহর অস্ত্র দিয়ে বলতেছি, আল্লাহ তাআলার অস্ত্র দিয়ে বলতেছি, আল্লাহ তাআলার অস্ত্র দিয়ে তোমাদেরকে বলতেছি, তোমরা এই কামটাকে রেওয়াজি বানায়ও না, এই কামটাকে রেওয়াজি বানায়ও না। রেওয়াজি হয় কিভাবে, যখন নাকি এই কামের আদ্যপান্ত জানা না থাকে, এই কামের লাভ লোকসান জানা না থাকে, আগের থেকে করতে দেখতে তাই তারা করে না, এইভাবে করো না। এই কামের মধ্যে শক্তি আছে, পরিবর্তন সাধন করার ক্ষমতা এই কামের মধ্যে আছে, বারংবার প্রমাণ হয়েছে এই কামের দ্বারা মানব জাতির মানব সমাজের মধ্যে পরিবর্তন আসে। তাই হযরত ইউসুফ রহমাতুল্লাহ বলতেন যে মেহনত কান্নাওয়ালা কোথাও কোথাও একজন হবে, কিন্তু ওই একজন লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের জরিয়া হবে। যদি সহিহ উসুল মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ঈমান আনার পরে সহিহ উসুল মতো
নিজে জান মালের ব্যবহারকে সঠিক করার মতো সঠিক করে যদি এই মেহনত করতে থাকে, একজন মানুষের মেহনতে লক্ষ লক্ষ মানুষের জন্য হেদায়েতের দরজা খুলবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আজকে আমরা আমাদের এইখানকার এই মজমা সারা দুনিয়াতে বিভিন্ন তবলিগের মজমা, মেরে মহতরম দোস্ত বুজুর্গ হযরত ইলিয়াস রহমতুল্লাহ, একজন মানুষের মেহনতের ফসল নার মধ্যে কোন সন্দেহ আছে? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একজন মানুষের যদি ইমান আকিদাকে ঠিক করে দিয়ে নববী মেহনতকে নববী মেজাজের সাথে করে, উসুলের সাথে করে, নিজের আখেরাতকে ঠিক করার জন্য, নিজের মুআমালাত মুআশারাতকে ঠিক করার জন্য হুকুকুল্লাহ বা হুকুকুল ইবাদের আদায় করতে হবে, ইবাদকে আদায় করতে করতে একজন মানুষ যদি করতে থাকে তো মেহনত মেরে মহতরম দোস্ত বুজুর্গ লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের জরিয়া হয়ে যাবে। কারণ এই মেহনত এমন শক্তিশালী, মেহনত কে করতেছে তা দেখার কোন দরকার নাই, মেহনতের মধ্যেই শক্তি আছে। নবী আলাইহিস দাওয়াতের মধ্যে শক্তি আল্লাহ তাআলা রাখছেন। হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মিসাল দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইতেন, বলতেন বলে যে যেমন নাকি মনে করে যে লেবু, লেবু লেবুর ভিতরে যে রস আছে এই রসটা যার মধ্যে পড়বে তাকে একটু চিটা করে দেয়, পানির মধ্যে পড়লে পানি চিটা হয়ে যায়, খাবারের মধ্যে পড়লে খাবার চিটা হয়ে যায়, এটা লেবুর বিশেষত্ব। হ্যাঁ, এরকম কোন শর্ত নাই, রাজা বাচ্চার বাগানের লেবু যদি হয় তাহলে ওই রস পানি চালিয়ে পানি দিতে হবে, গরিব কৃষকের কাছে লেবু হলে তা হবে না, এরকম আছে নাকি? এরকম কোন শর্ত নাই। বহু বড় এলাকার সবচেয়ে যদি সম্পদশালী ব্যক্তি যদি লেবু চুপুর দেয় তাহলে যে রস বের হবে ওই রসে পানি দিতে হবে, যদি সাধারণ কোনো গরিব মানুষের চিপ দেয় তাহলে কি হবে না, পানি দিতে হবে না, এরকম নাকি? না, এরকম না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, চিপড়ানেওয়ালা যেই হোক না কেন লেবুর বিশেষত্বই হলো এটা, যার মধ্যে রসের টিপ দিলে রস বের হবে, পানি দিতে হবে। তো মেরে মহতরম দোস্ত শর্ত হইল লেবুটা আসল লেবু হইতে হবে, লেবুটা কি হয়ে যাবে আসল লেবু হইতে হবে, কামটা আসল তরিকা হইতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। নিয়তের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সহি নিয়ত থাকতে হবে যে আমার ভিতরে আখেরাতে ভয় কি করে পয়দা হয়, সমস্ত মানুষের ভিতরে আখেরাতে ভয় কি করে পয়দা হয়, আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দির যোগ্যতা কি করে অর্জন হয়, সমস্ত মানুষ নিষিদ্ধ জিনিসের থেকে কি করে ফিরতে পারে, আল্লাহ তাআলা যা কিছু করতে বলছেন নবীর তরিকা অনুযায়ী তার উপরে করতে পারে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জজবা নিয়ে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সহি পদ্ধতিতে হইতে হবে, সহি পদ্ধতিতে হইতে হবে। কিন্তু লেবুটা যদি প্লাস্টিকের লেবু হয়, মাটির লেবু হয়, যেটা আমাদের শোকেসে থাকে একটা ট্রে থাকে তার মধ্যে খালি ফল, প্লাস্টিকের ফল, প্লাস্টিকের আম, প্লাস্টিকের কাঁঠাল, প্লাস্টিকের লিচু, প্লাস্টিকের আনারস, আর একটা ট্রে থাকে যার মধ্যে সমস্ত রকমের শাকসবজি, আলু আছে, পটল আছে, করল্লা আছে, ঝিঙ্গা আছে, দন্দল আছে, সব আছে, সব প্লাস্টিকের, আর একটার মধ্যে টক জাতীয় ফলের আকার প্লাস্টিকের, প্লাস্টিকের কমলা, প্লাস্টিকের আনার, প্লাস্টিকের মালটা, প্লাস্টিকের লেবু। মেরে মহতরম দোস্ত বুঝে প্লাস্টিকের লেবুটা যে বের করে মাঝখান থেকে কেটে এলাকার সমস্ত মানুষকে ডাক দিয়ে একসাথে যদি চাপ দেয় তাহলে কি কানে তিতে হবে? ও প্লাস্টিক ফেটে যাবে কিন্তু তিতে হবে না, কারণ হলো ওটা নকল, ওটা কি ভাই নকল। মেরে মহতরম দোস্ত বুঝে লক্ষ লক্ষ মানুষের হেদায়েত এবং আমার জীবনের পরিবর্তন নিহিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মেহনতের উপরে, যেই মেহনতের আলোচনা কোরআন এবং হাদিসের মধ্যে আছে, যেই মেহনতটা সাহাবায়ে কেরাম করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করছে। আমরা তো সাহাবারা তো নিকৃষ্ট যুগের মানুষই ছিলেন, সাহাবের দরে সাহাবি এরকম তো হাতে গোনা কয়েকজন, সাহাবের দরে জন্ম নেওয়া সাহাবি হয়েছে এ তো হাতে গোনা কয়েকজন, বাকি সবই তো আগে জাহিলিয়াতের যুগে জন্ম নেওয়া মানুষেরা, تو میرے محترم دوست بزرگوں مانوش جی ہوک نہ کن مزما جائی ہوک نہ کن علاقہ ادیباس جی ہوک نہ کن میرے محترم دوست بزرگوں جہاں نکی صحیح پدتی محنت ہو اللہ تعالی کے راضی کرار جنر ہو نجر آخرت بنانے نیت ہو تو میرے محترم دوست بزرگ مانوشر مدد پریوتن آستے بادھ پریوتن آسنی پریوتن آسنی ہاں دیکھا تو ہل যে আমাদের কি হইতে হবে, আমাদের ফিকিরতে হবে গম চিন্তা শুধু আখেরত নিয়ে, অন্য কোনো চিন্তার জন্য আমাদের না থাকে, অন্য কোনো চিন্তা দুনিয়ার চিন্তা মানুষদের ভিতরকে নাপাক করে দেয়, নাপাক জিনিসের মধ্যে যেটা বের হবে ওইটার মধ্যে ভালো জিনিস বের হবে না। দুনিয়ার চিন্তা আমাদের করার দরকার নাই, দুনিয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে গেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার জন্য সারে হয়ে যাও, আমি তোমাকে ঝামেলা মুক্ত রাখবো, তোমার খাওয়ার প্রয়োজন, পড়ার প্রয়োজন, বসবাসের প্রয়োজন, সব যে কোনো প্রয়োজন হোক না কেন, কোনো প্রয়োজনকে আমি এই ক্ষমতা দেবো না, সে তোমাকে কষ্ট দেয়, প্রয়োজন হওয়ার সাথে সাথে আমার নিজের দায়িত্ব আমি তাকে পুরো করে দেব। আর কি বলেন, তুমি আমার জন্য সারে হবে না, আমার জন্য তোমার কোনো সময় থাকবে না, আমি বিভিন্ন রকমের দুশ্চিন্তা দিয়ে তোমার ভিতরকে ভরে দেব, জীবনে তোমার দারিদ্রতাকে আমি করবো না, বন্ধ করবো না। মেরে মহতারা দোস্তার বুজুর্গ, আজ থেকে দারিদ্রতাকে বন্ধ করছে, আগে একজনে কামাই করত এক পরিবারে খাইত, এখন কামাই করে দুজনে, বাপ স্বামীও কামাই করে, স্ত্রীও কামাই করে, কতদিন পরে মেয়েরাও কামাই করে, কতদিন ছেলেরাও কামাই করে, যত কামাই করে তত ঘরে অশান্তি, তত কি ঘরে অশান্তি, ছেলের বউ ছেলেও কামাই করে, ছেলের বউও কামাই করে, কদিন পরে ছেলের বউ কত তোমার কামাই দিয়ে তো তোমার মা বাপ চলে, আমার কামাইয়ের এক পয়সা তো আমার মা বাপে পায় না, সুতরাং আমি তোমার স্ত্রী, আমার ভরণ পোষণ তোমার দায়িত্বে, আমি যে বেতন পাবো সব আমার মা বাপকে। কি বলেন, শান্তি শুরু হয়ে যাবে না অশান্তি শুরু হয়ে যাবে? কারণ কি, ওরা হলো নিজেরা নিজেদের সমস্যা সমাধান করতে চাইছিল, কোন মানুষের কাছে তার ব্যক্তিগত সমস্যার সমাধানের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখেন নাই, সমস্যার সমাধানের ব্যবস্থা কার হাতে রাখলেন, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন যে তোমার সমস্যার আমি সমাধান করবো, তুমি আমার হয়ে যাও, আমার জন্য তোমার জান মাল আর তোমার যে করার কিছু করার যোগ্যতা এটাকে আমার জন্য তুমি খাস করে দাও, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা নিজে বলেন, কুল হাল মুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা আমি বলে দেব, এই দুনিয়ার জীবনে যে সবচেয়ে ক্ষতিগ্রস্তকে বলে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হল যার মেহনত, যার চলাফেরা উঠা বসা, যার চিন্তা ভাবনা, যার হাত পায়ের ব্যবহার নবীর তরিকার সাথে কোনো মিল নাই, দল্লা হইল নবীর তরিকার উল্টা, নবীর তরিকার উল্টা যার জীবন চলতেছে, তার সে মনে করতেছে খুব ভালো করতেছে, দুদিন পরেই তো সৌভাগ্যের চান উঠবে, কিন্তু দেখা গেল সৌভাগ্যের চান উঠে তো দূরের কথা, দুর্ভাগ্যের চান দেখেছিল ওটারও কালো হয়ে গেছে, দেখে গেছে কালো হয়ে গেছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী বলেন ওই সমস্ত মানুষদের জন্য সুসংবাদ, যারা নাকি খায়ের দরজাকে খোলার চাবি এবং সার মন্দের দরজাকে বন্ধ করার চাবি, তারা যাদের কারণে খায়ের দরজা খুলে ভালোর দরজা খুলে তাদের জন্য সুসংবাদ, যাদের কারণে মন্দের ঘরে তালা লেগে যায় তাদের জন্য সুসংবাদ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই যে মজমা, এই মজমা সাক্ষী জানে যে দাওয়াতের মেহনতের দ্বারা কতজনের জিন্দেগীর মধ্যে পরিবর্তন হয়েছে, নাফরমানির জিন্দেগীর থেকে, খোদাদ্রোহী জীবনের থেকে, আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের উপর ওঠা এবং নবীর তরিকার অনুযায়ী জীবন যাপন করাটা, এটি কি ভালোর লক্ষণ না মন্দের লক্ষণ? তুমি তো ধরে আসতে পারো, বন্ধ করো, কত দাম শাকার সামনে বসে আল্লাহকে ভয় করো। মহতরম দোস্তার বুজুর্গ, ওই সমস্ত লোক হলে সৌভাগ্যবান যাদের হাতে আল্লাহ তাআলা খায়রের চাবিকাঠি দিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা মন্দের ঘরের তালা বানাই দিয়েছেন, যাদের কারণে নাফরমানি বন্ধ হয়, হাজারো পরিবার এমন আছে যে ঘরের মধ্যে নাফরমানি হয়তো ওই পরিবার আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতের বদলেতে একটা সুন্নাত জিন্দা হওয়ার ঘর হিসেবে রূপান্তরিত হয়েছে। আল্লাহ নবী বলেন দোজখ ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা নাকি খায়রের দরজাকে তালা লাগায় এবং শারের দরজাকে যারা নাকি খুলে দেয়, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। তো মেরে মুখতার অভ্যস্ত বুজুর্গ, এই যে শত শত বছর পরে এই তবলিগের কামটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, সার্বিক রোগ না হইলেও অনেক অনেক পরিবারে অনেক বাড়িতে অনেক এলাকাতে গোলাহার রাস্তা বন্ধ হয়েছে কি হয় নাই? লক্ষ লক্ষ মানুষ হারামের থেকে হালালের দিকে ফিরে আসছে, লক্ষ লক্ষ মানুষ কাহেসাতের থেকে সুন্নতের পাবন্দ করে জীবনযাপন করতেছে। হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মেজাজ হলো তিন রকম, মেজাজ কয় রকম? মেজাজ তিন রকম। এক রকম হলো হায়ওয়ানি মেজাজ, আর এক রকম হলো শয়তানি মেজাজ, আর এক রকম হলো নবী মেজাজ। স্বভাব মেজাজ মানে কি? স্বভাব খাসালত, হায়ানের স্বভাব। হায়ানের স্বভাবের মধ্যে কি আছে মেরে মহতরম দোস্তর বুঝলো তো? হায়ানের স্বভাব হইল আর কিচ্ছু সে জানে না, নিজের খাওয়া আর নিজের খাওয়া দাওয়া আর খাহেসব পুরা করে ইতার মাত্রা, কতক্ষণ খাবে কতক্ষণ খাহেসব পুরা করবে। তার জন্য কোনো সুন্নত শরীয়ত নাই, তার জন্য কোনো কোরআন হাদিস নাই, তার জন্য কোনো বিধিনিষেধ নাই, না দুনিয়াতে তার জন্য কোনো কাছারি আছে, না আখেরাতে তার জন্য কোনো কোর্ট কাছারি হবে। হায়ওয়ানি মেজাজ, মনে যা চায় তাই করে। কোনো মানুষের মধ্যেও যদি এরকম স্বভাব হয়ে যায়, মনে যা চায় তাই করে আর তার মনে যেটা আসে এইটাই শরীয়তের খেলাফ, কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ও মানবরূপী হায়ওয়ান, ও কি হয়ে গেছে? মানুষের আকৃতিতে সে পশু হয়ে গেছে, মানুষের আকৃতিতে পশু হয়ে গেছে। আর কিছু বুঝে না সে, সে বুঝে তার পেট কি করে ভরবে, তার খায় কি করে পড়বে, এছাড়া আর কিছু জানে না। আর এক রকম হলো ইবলিসি মেজাজ। এখানে যে একটা কথা বলেন, যেখানে আমরা যারা আছি তারা সকলেই মানুষে আমাদেরকে পুরানা মনে করে, কি বলেন ঠিক ঠিক না? আমাদের মনে আসে নাকি মাঝে মাঝে? আমাদের মনে মনে আসে, আমি হচ্ছে কত আগে তবলিগে লাগছি, আমিও নিজেকে পুরানা মনে করি। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, পুরানা হইতে পারাটা এটা কোনো কৃতিত্ব না। হযরত ইউসুফ রহমতুল্লাহ বলতেন সবচেয়ে পুরানো হলো শয়তান। কত লক্ষ লক্ষ বছর যাবৎ ইবাদত করতেছিল, কিন্তু মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা হুকুম দিলেন সিজদা করতে, তাকাজা বেশ করলেন যে তাকাজাটা পুরা করো, তুমি এই সিজদা করো আদমকে, একটা তাকাজা হুকুমের আকারে তাকাজা পেশ করলেন, সে মানল না। তার পুরানো পানায় তার কোনো লাভ হইল? কোনো লাভ হইল না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য পুরানোদের সামনে তাকাজা আসবে, তাকাজার সময় যেন গাও বাঁচানোর চেষ্টা না করি। কোন সময় কোন তাকাজা মানা করার কারণে আল্লাহ তাআলা নারাজ হইয়া সবকিছু ছিনাই নেবে, যেটাকে বলা যায় কেউ বলতে পারে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, শয়তানি মেজাজের ফল কি, কাম কি, দায়িত্ব কি বলে সে কসম খাইছে, আর কোনোদিন ভালো কোনো কাম নিজে করবে না। কোন প্রাণীকে আল্লাহ কোন মাখলুককে ভালো কাম করতে দেবে না, ভালো কাম করতে দেবে না। আর একটা কি, জীবনে কোনোদিন মন্দ কাম ছাড়বে না, এবং কোন প্রাণীকে মন্দ কাম ছাড়তে দেবে না, এটা হলো শয়তানি মেজাজ। এখন আমরা সকলেই চিন্তা করি, বলে কঠিন বিষয় যে আমার কোনো কথা, আমার কোনো আচরণ বা আমার কোনো সিদ্ধান্ত, আমার কোনো চাপের কারণে কোনো ভালো কাম বন্ধ হয়ে গেল কিনা, আমার চেষ্টায় কোনো মন্দ কাম চালু হইল কিনা, মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ কারো জীবনে যদি এরকম কিছু ঘটে থাকে, সে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই সূরা নাসের মধ্যে যেমন দুই রকমের শয়তান বলছে, এক রকমের জিন জাতির শয়তান আর এক রকম মানব জাতির শয়তান, কোনো মানুষ যে ভালো কামে বাধা দেয় সে মানবরূপী শয়তান। দিনের মধ্যে সুন্নত শরীয়ত অনুযায়ী যারা চলে তাদের তো কতবার শয়তানের থেকে পানা চায়, কতবার যে শয়তানের থেকে পানা চায়, বাইরে সকালে বিকালে দুপুরে নামাজের মধ্যে নামাজের বাইরে কতবার শয়তানের থেকে পানা চায়। আমরাও দোয়া করি সকলের জন্য, একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আর একটা মেজাজ হল নবুয়ত মেজাজ। নবুয়ত মেজাজের বুনিয়াদ হইল কোনো ভালো কামের জন্য জান মাল খরচ করার সুযোগ যেন হাত ছাড়া না হয়। যত রকমের ভালো কাম আছে সব রকমের ভালো কামের মধ্যে নিজেকে শরিক করা। যে ভালো কামটা আমাদের এলাকায় থাকা দরকার ছিল কিন্তু নাই, ওটাকে নিজে শুরু করা। যত রকমের মন্দ কাম আছে এই মন্দ কামকে বন্ধ করার জন্য সকল মনের মুসলমানদের জান মাল খরচ করে যাতে করে মন্দ কামটা বন্ধ হয়ে যায়, এটা হলো নবমী মেজাজ। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত উপরে যে শক্তি আছে, এই মেহনতকে সহি উসুলের সাথে আল্লাহ তাআলাকে রাজি করার জজ্বায় নিজের ইসলাহের সাথে সাথে সমস্ত মানুষকে সামনে রেখে যে মেহনত করবে, তো মেরে মহতরম দোস্তের বুজুর্গ এই মেহনতের দ্বারা লক্ষ লক্ষ মানুষের হেদায়তের দরজা খুলে যাবে। এই মেহনতের মধ্যে শক্তি আছে, এই শক্তি দিয়েই মেহনতকে আল্লাহ তাআলার নবীর কাছে পাঠাইছে। এই মেহনত করার যোগ্যতা নবীকে দিচ্ছে এই শক্তি দেই। লেবুর মধ্যে পানিকে তিতা করার শক্তি আছে, লেবুর মধ্যে পানিকে তিতা করার শক্তি আছে, এটা জন্মগত নবী আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। নবীকে পাঠাইছেন আল্লাহ তাআলা এই শক্তি দিয়ে, যে নবীর মেহনত মধ্যে হেদায়তের দরজা খোলার শক্তি আছে। হেদায়তের দরজা অবশ্যই খুলবেন, হেদায়তের দরজা কি খুলবেন, হেদায়তের দরজা অবশ্যই খুলবেন। তো মেরে মহতরম দোস্তের বুজুর্গ, এই যে বিশাল একটা মজমা আমাদের তিন চিল্লাওয়ালাদের, এই মজমার কাম হলো সব রকমের মেজাজকে নিজের জীবনের থেকে মুক্ত করে দিয়ে আলাদা করে দিয়ে নবমী মেজাজকে সামনে নিয়ে চলা। নবমী মেজাজকে সামনে নিয়ে আমার ভিতরে যে তিন শক্তি আছে, যে তিন শক্তি ব্যবহার করার অধিকার আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা আমার থেকে অধিকার ছিনিয়ে নেন নাই, এটাকে যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমার চিন্তা হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তার সাথে মিল খাওয়ায়া আমার মেহনত হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের সাথে মিল খাওয়ায়া আমার কোরবানি হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সাহাবাদের মতো কোরবানির সাথে যখন আমি করতে থাকবো, আল্লাহ তাআলা এই মেহনত মধ্যে লক্ষ মেহনতের দ্বারা লক্ষ লক্ষ মানুষের জন্য আল্লাহ তাআলা হেদায়তের ফয়সালা করে দেবেন, হেদায়তের ফয়সালা করে দেবেন। যদি খালি এটা আমরা একটা রেওয়াজে না বানাই, যদি এটা থেকে আমাদের জান মালকে বাঁচাইয়া অন্যদিকে খরচ করার জন্য চিন্তা চেষ্টা না করি, মেরে মহতরম দোস্তের চিন্তাকে শোনাই, আমাদের প্রয়োজনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিছেন, আর আমি যদি আল্লাহর কথার মতো আল্লাহর কথার মতো আস্থা আনতে পারি, মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার ঘোষণা জীবনে আমার অভাব কোনো দিন দূর হবে না, একটা দূর হবে তো দশটার সামনে এসে দাঁড়াবে। জীবনে আমার অভাব দূর হবে না, জীবনে আমার পরেশানি দূর হবে না। এই জন্য মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আমরা সকলে এই তিন পুঁজিকে যথাযথভাবে নবীর তরিকা অনুযায়ী সঠিক উসুল করে হেতেমাম করে আমরা খরচ করার জন্য চেষ্টা করবো কেমন পয়সা আল্লাহ।
ইসলিয়ে হজরত মাওলানা ইয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাতে থে, মেনে নাম নেই রাখা তবলিগি জামাত, আগর মে নাম রাখতা তো নাম রাখতা তহরিকে ঈমান, ইয়ে কুরআনো কা মজমা কে রোজ ঈমান মে তরক্কি হো রহি হো, নামাজ হুজুর কি নামাজ কে করিব যা রহি হো, اخلاق حضور والے اخلاق, رونا دھونا محنت مجاہدے قربانیاں, اس لیے آپ کو تو دو ذمہ داریاں دی گئی تھی, آپ کو خود دعوا
تیار ہوا انہیں کو صحابہ کرام کہتے ہیں. ان میں کیسے کیسے صحابہ ہیں. سلمان فارسی کو دیکھ لو, خالد بن ولید کو دیکھ لو, حضرت سفیان ابو سفیان کو دیکھ لو. کہنے کا ایک ہے ایمان میں ترقی. حضرت خالد کے بھائی ولید بن ولید ایمان لا چکے تھے. آپ نے پوچھا تمہارے بھائی خالد نہیں آئے؟ انہوں نے بھی بہت اچھا حکمت کے ساتھ جواب دیا, اللہ پاک ان کو لے آئیں گے. آپ نے فرمایا نہیں, ہم تو خالد کو اگر وہ آ جائیں تو ہم ان کو آگے اور ترقی دے اور بڑھائیں. کیوں؟ نبوت کی نظر میں دیکھ لیا تھا خالد کن صلاحیتوں کا مالک ہے, خالد کے ہاتھوں کیسے اللہ کا کلمہ بلند ہو سکتا ہے اور کیا کیا ہو سکتا ہے. اس لیے کہتے ہیں ہمارا صرف نکلنا نہیں ہے. مولانا یوسف صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے صرف نکلنے کا نام تبلیغ نہیں ہے, ہماری سوچ حضور کی سوچ سے. اس لیے مولانا الیاس صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے پرانوں کے لیے خاص طور پر مردم شناسی اور ماں اشناسی, لوگوں کو پہچاننا کون کس صلاحیت کا مالک ہے, کون کیسا, کس کے اندر کی کیا خوبیاں ہے, کون کس راستے سے کتنی ترقی کر سکتا ہے, یہ پرانوں کے ذمے ہے. ایک نظر میں اور نبوت کی نظر کے کیا کہنے. اسی لیے جو جتنا حضور کی زندگی کو اپنائے گا قدم قدم پر سنت شریعت سنت شریعت اللہ اسے وراثت ایمانی دیں گے. یہ وہی خطاب کے بیٹے ہیں عمر, جن کے بارے میں کہا جاتا تھا دنیا ایمان لا سکتی ہے خطاب کا بیٹا نہیں, لیکن نبوت والی محنت کا اثر, نبوت والی محنت کی تاثیر جب اخلاص کے ساتھ قربانیوں کی مقدار بڑھانے کے ساتھ اس راستے کے آنے والے حالات کو اللہ کے لیے جھیلتے ہوئے جب کیا جاتا ہے تو خطاب کا بیٹا امیر المومنین خلیفۃ المسلمین, یہاں تک کہ بیت المقدس والے کہتے تھے ہماری کتابوں میں لکھا ہے ایک آدمی آئے گا کپڑے اس کے اس پر پیون ہوں گے, موزے اس کے لکڑی میں پیڑے ہوئے کندھے پر ہوں گے, لیکن ہماری کتابیں کہتی ہے کہ جب وہ آئے گا تو ہمیں یہ ملک اس کے حوالے کر دینا پڑے گا. محنت ہوئی تھی, وہ جو آپ کو ذمہ داری دی تھی کہ آپ کو خود داعیت کے اللہ بھی سراجا منیرا, وہ چراغ جن کو تیار کیا. ہر خالد کے بھائی نے کہا کہ اللہ لے آئیں گے. حضور نے فرمایا ہم تو اس لیے کہتے ہیں دعوت ڈاک پھٹکار سے نہیں چلتی, اخلاق سے, حکمت سے, پیار سے, نرمی سے, محبت سے. ایک جملہ سنا تو بھائی نے بھائی کو پہنچایا, بھائی تمہارے بارے میں تو بڑی اچھی باتیں ہو رہی تھی, وہاں تو تمہارا ذکر خیر ہے, میرا میں نے جو کچھ کیا ہے. بھائی اگر ان کا آنا سے نہ سننا ہوتا تو میں نہ کیا. خالد پسیز گئے کہ میری طرف سے اتنی کہ کوئی گھر نہیں بچا, مدینے کا کوئی گھر نہیں بچا جہاں سوگ نہ ہوا, جہاں چیخے نہ نکل گئے ہوں. میرے لیے بھی اتنی جگہ ہے. ان کے دوست سے حضرت عمرو بن عاص رضی اللہ تعالیٰ عنہ ان کو تیار کیا, بھائی چلتے ہیں وہاں دیکھتے ہیں کیا ہوتا. مدینے میں چاروں طرف خبریں پھیلی, خالد آ رہے ہیں. حضور اکرم صلی اللہ والد یہ کہتے ہیں کہ زمین پھٹے تو میں گر جاؤں، آسمان گرے تو میں مر جاؤں، جن مرینے والوں کے ساتھ میں نے وہ کیا ہے کہ کوئی گھر نہیں بچا، آج وہ میرے گرتے پڑتے تھکے ہارے بڑی مشکل سے پہنچے ہیں مسجد نبی کے دروازے پر جب پہنچے حضرت پاک صلی اللہ علیہ وسلم تشریف فرمائے، صحابہ چاروں طرف ہیں، نظر پڑی فوراً پہچان لیا، کیا کہنے رحمت للعالمین کے، یا رب صلی وسلم دائما ابدا اے حبیبی کا خیر خلق کلی، اپنی جگہ سے آپ اٹھتے ہیں، تیزی میں چلنے کی وجہ سے چادر گر گئی، خالد آ جاؤ مجھے گلے لے جاؤ، موہن کا میرے ساتھ مجھے اپنے ساتھ لے گئے، وہ چادر جو گر گئی تھی حضور نے بچھائی اور خالد نے خالد اس پر بیٹھو، مارے شرم کے میں گلے جاؤں، لیکن ان اخلاق نے خالد کو کہاں پہنچایا؟ ایک موقع پر دشمن کا آدمی اس کی فوج میں سے آیا اور سب جگہ یہ بات تھی کہ جس فوج میں خالد ہوتے ہیں وہ فوج چتا کرتی ہے، مقابل ہارا کرتا ہے، اس آدمی نے آ کے کہا تمہارے ہاتھوں مرنے سے تو اچھا ہے زہر پی کے مر جائے، کیا زہر؟ زہر کیا ہوتا ہے؟ زہر پی کے مر کے کہاں ہے؟ لائے گلاس میں رات 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 جیسے شربت پی رہے ہو، محیے امید اللہ کی ذات ہے، دشمن کا جس کا ایمان یہ پرانے ہیں کہ روزانہ ایمان میں ترقی ہو رہی ہے، اللہ کے والوں پر یقین کے ساتھ قدم اٹھ رہے ہوں، بہنوں کے خوف سے اللہ کا خوف بڑھ رہا ہو، تنہائی میں موٹے آنسو رو رہے ہوں، خالد بن ولید کو دیکھ لو، ابو سفیان کو دیکھ لو، خندق کے موقع پر ایک طرف صحابہ ہیں، ابو سفیان پوری تیاری کے ساتھ مدینہ رہے نہ مدینے والے رہے، حضور اکرم صلی اللہ علیہ وسلم کو ضرورت تھی ایک ایسے آدمی کی جو جا کے وہاں کے حالات کا جائزہ لے کر آئے، ایک صحابی حضرت نعمان رضی اللہ تعالیٰ نے سردی کڑاکے کی تھی، ان کے پاس کہاں شالیا اور کہاں گرم کپڑے، ارے حضرت ہے کیا؟ خود کہتے ہیں کہ میں نے بہت مری آواز جواب دیا کہ کہیں مجھے میری تشکیل نہ ہو جائے، اٹھ کھڑا ہو، ان کے پھر جب حضور نے فرمایا اٹھ کھڑا تو اب کوئی چارہ ہی نہیں تھا، اس لیے کہ صحابہ نے باقاعدہ حضور پاک سرم کے ہاتھ میں ہاتھ دیا تھا، آپ ہی کی سنیں گے آپ ہی کی مانیں گے، جی چاہے گا تو جی پر ووٹ پڑے گا تو، حالات واضح ہوں گے مخالف ہوں گے، کوئی پوچھے نہ پوچھے صرف آپ کی بات سنیں، کھڑے ہوئے جاؤ اس سفیان کے لشکر میں کیا ہو رہا ہے، کپڑا تن ڈھانکنے کو نہیں تھا، کڑاکے کی سردی تھی، گھر آئے گھر والے سے ان کا دوپٹا ان کی چادر لی، میری تشکیل ہو گئی، گئے دیکھا، لیکن چلتے ہوئے فرمایا تھا لا تحدثن شیئا، صرف حالات کا جائزہ لے کر آنا اور ہم کو بتانا ہے، کوئی نئی چیز پیدا مت کرنا، گئے دیکھا کہ ابو سفیان پہاڑ کی چوٹی پر تاپ رہے تھے آگ سے، چہرہ چمک رہا تھا، ارے یہی تو ہے سارا پاپ، نکالا ترکش میں نے تیر پر نشانہ لگا، اللہ کے نبی نے منع فرمایا، ایک ایک دفعہ دو دفعہ تین دفعہ. اس لیے ہمارے بڑے فرماتے تھے کام جوش سے نہیں چلے گا, ہوش کے ساتھ, سمجھ کے ساتھ, قربانیوں کی مقدار بڑھانے کے ساتھ, خدا رسول کی بات کی لگام لگانے کے ساتھ. یوں کہتے ہیں اگر اس دن حلیفہ تیر چلا دیتے تو ہمیشہ کے لیے ابو سفیان کے آخر کرم. لیکن اخلاق کی وسعت میں وہ دن دکھائے من دخل دار ابو سفیان بہو آم, جو ابو سفیان کے گھر میں داخل ہو جائے اس کو امن, جو اپنے گھر کا دروازہ بند کر لے اس کو. کیا ابھی ابو سفیان, ابو سفیان کی وہ شان بنی. میرے دوستو, اللہ نے ہمیں ایک کام دیا ہے, یہ قربانیوں سے چلے گا, اخلاص سے چلے گا, بابا کی بتلائی ہوئی ترتیب پر چلنے سے چلے گا. اگر آج دنیا طلبی, خود غرضی, یہی وہ خالد ابن ولید ہے, امیر سے لشکر کے وہاں سے مدینے سے حکم آیا ان کی عمارت بدل دو, ان کی جگہ کھلا کر لگا. خالد رضی اللہ تعالیٰ نے فرمایا میں تو وہی ہوں اور اسی طرح اپنی ساری جان مال صلاحیت جیسے پہلے امیر تھا تب بھی اور اب بھی. اپنی شانیں بیانے کے بتانے کے لیے نہیں تھے, کام کرنا ہے, قربانیاں بڑھانی ہے, ایمان میں ترقی کرنی ہے, اللہ کا تعلق بنانا ہے, آخرت بنانی ہے اور اپنے ساتھ عالم کے ایک فرد کو آخرت کا رخ مل جائے. ہر ایک قدر کی طرف اللہ نے ہم کو یہ کام اس لیے دیا. اس لیے میں نے کہا کہ قرآن پڑھو, یہ فضائل اعمال, یہ فضائل صدقات کیسی جبریل امین علیہ السلام پوچھ رہے ہیں کس کو کیا پسند ہے, کس کو کیا پسند. صدیق اکبر رضی اللہ تعالیٰ ہر جمعے کے خطبے میں ساری امت کے سارے صحابہ, سارے اولیاء اللہ, سارے صالحین دنیا بھر کے سب ایک طرف اور ایک ابو بکر صدیق ایک طرف. کیا کہتے ہیں, میری خواہش, میری تمنا, میری پسندیدہ آپ کے چہرے مبارک کی زیارت کرتا رہوں, پوری جان پورا مال آپ کے اشاروں پر لگا دوں, میری بیٹی آپ کے نکاح میں. اس لیے کام خالی آنے جانے کا نام, ہماری سوچ بدل جائے, فکریں بدل جائے, جان و مال کو لگانا, صلاحیتوں کو استعمال کرنا اور روزانہ اپنا حساب کر رہا ہوں. آج نبی کے لگائے باغ میں میں نے پانی کتنا دیا, اس کی جڑیں کتنی مضبوط ہوئی. اس لیے درخت کی تصویر نا, ایمان کا درخت جس کی جڑ زمین میں گہری اتری ہوئی, تنا اس کا مضبوط, شاخیں اس کی پھیلی ہوئی, ڈالیں اس پر پتے, وہ تو تین کلا گلہ ہر وقت حلق پھلوں سے, کہ جیسے درخت کے پہلے جڑ ہوتی ہے, پھر تنا ہوتا ہے, شاخیں ہوتی ہے, پتے ہوتے ہیں, پھول ہوتے ہیں, پھل ہوتے ہیں. ایمان سب سے پہلے دلوں کی گہرائیوں میں, اس کا تنا یہ ارکان اسلام, نماز, روزہ, زکات, حج, اس کی شاخیں وہ شریعت کے احکامات, یہ حلال, یہ حلال, یہ حلال, یہ حلال. اس کے پتے مستحبات, سنتیں. اس کے پھول وہ سنتیں, کیا گلاب میں خوشبو ہوگی اور کیا چمیلی میں خوشبو ہوگی اور کیا موگرے میں خوشبو ہوگی, سو سرکار کی ایک ایک ادا میں خوشبو ہے. اس کے نتیجے میں اس کا پھل تو وہ اخلاق ہے. جب ایمان کی محنت قربانیوں کے ساتھ نیچے سے لے کے اوپر تک, چھوٹے سے لے کے بڑے تک, یہ پرانے جو اس کو اس طرح کرتے ہیں تو ان کے جیسے یہ اس دن درخت کا پھل دنیا کے کونوں میں چار سمتوں میں جاتا ہے. ان پرانوں کی قربانیاں, ان کا ایمان, ان کا تقوی, ان کا توکل, ان کا صبر شکر, ان کا تنہائیوں میں رونا, سارا سب کچھ کر کے پھر آج ہم سے کچھ نہ ہوا. یہ اللہ کو بہت پسند ہے. اسی لیے جبریل علیہ السلام کی جو مجلس تھی, حضرت عمر نے بھی کہا, حضرت عثمان نے بھی کہا, اور کہ اللہ کی پسند کیا ہے, کہ اللہ کی پسند بندے کی ندامت. ہم پڑھتے رہے بظاہر اعمال اور بظاہر صدقات میں عجیب کی, سارا سب کچھ کر کے جانے کھپا کے صحابہ کی نقل اتارتے ہوئے, اللہ کے راستے میں شہادت کے دام پیتے ہوئے, اے اللہ تیرا حق ادا ہوا, نہ تیرے نبی کا حق ادا ہوا, نہ تیری کتاب کا, نہ تیرے دین کا. ہمیں معاف کر, جب ایک مجموعہ ایسی ندامت والا کرے خوب اور ڈرے بھی خوب, ان کے ہاتھوں خدا ملکوں کی قوموں کی قسمت بدل دیتے ہیں اور انہیں غلط سے صحیح کا رخ دیتے ہیں. اللہ نے ہم کو وہ کام دیا, اللہ ہمیں اس کی قدر کی توفیق نصیب فرمائے.
میرے محترم دوست اور بزرگو, آگے ایک کتھا بولتے آج جی سرحت کتار بولے جو محنت ایک دن محنت جدید قربانির সাথে সহি তরিকাতে আল্লাহ তাআলার কাছে রাজি করার জজবা হয়, তা একজনের মেহনতি লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের জরিয়ে হতে পারে. সূরা বুরুজের মধ্যে যে ঘটনা আল্লাহ তাআলা শুনাইছেন, আগের কোন এক জামানার ঘটনা, এক এলাকার এক বাদশাহ ছিল, সে তার একমাত্র ছেলে. তো বাদশাহ চিন্তা করল যে আমার পরে তো রাজত্ব তার হাতেই যাবে, তো তার কিছু শিক্ষাদেরকে দরকার. ওই জামানাতে জাদু বিদ্যাটাকে বড় বিদ্যা মনে করত, জাদু বিদ্যা যে জানে সে অনেক কিছু জানে. এই জন্য এক কাহেনের কাছে, এক গণকের কাছে, জাদু বিদ্যার গণক কাহেন গণক হওয়া, ওইখানে সে পাঠাইল. দৈনিক বাড়ি থেকে যেত সে ওস্তাদের কাছে ওই গণক বিদ্যা আর জাদু বিদ্যা শেখার জন্য. কিন্তু নসিবদার ভালো, সে গুমরাহ কি করে হবে? আল্লাহ তাআলা তো ওই শাহাদাতের নসিবকে ভালো রাখছিলেন. সে এমনই একটা রাস্তাতে যাওয়া শুরু করছে, ওই রাস্তার পাশে বড় একজন ওই জামানার আলেম ছিল, আসমানি কিতাবের আলেম, তাকে দেখল. তার দেখার পরেই তার মনটা, ওই যুবকের বাচ্চার ছেলের মনটা তার দিকে আকৃষ্ট হয়ে গেল. সে তার কাছে যেয়ে বসল, আস্তে আস্তে তার কাছ থেকে আসমানি এলেম শেখা শুরু করলো. বাচ্চা তো মহা খুশি যে আমার ছেলেটা জাদুবিদ্যা শিখতেছে, গণক হইতেছে, আর আমার কোনো সমস্যা নাই, আমার পরে রাজত্ব সে সামলাবে চালাবে. কিন্তু ঘটনাটা তো ঘটে গেছে ভিন্ন, ছেলে তো জাদুকরের কাছে যায় না, ওই আলেমের কাছেই যায়. আলেমের কাছে যায়, আসমানি এলেম সে শিখে. একদিন হঠাৎ করে রাজদরবারে একটা শোকের ছায়া নেমে আসলো. বাচ্চার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, তার চোখে যে কি হয়েছে, সব রকমের চিকিৎসা করার পরেও তার চোখের কোনো পরিবর্তন নাই, আস্তে আস্তে সে অন্ধত্বের দিকে যাইতেছে. এই কথাটা যখন বাচ্চার ছেলেটা শুনল, তখন সে ওই এমন কিছু পড়ে তাকে দম করল যেটার সাথে জাদুবিদ্যার কোনো মিল নাই. দম করে ফুক দেওয়ার সাথে সাথে তার চোখটা ভালো হয়ে গেল, সারা রাজদরবারে হালচাল মেতে গেল, গুঞ্জন শুরু হয়ে গেল যে পড়লটা কি সে, এটা তো জাদুবিদ্যার কিছু না, পড়লটা কি সে. পরে শেষে আস্তে আস্তে গোপন ফাঁস হয়ে গেল, সে জাদুঘরের কাছে যায় না বহুদিন যাবৎ, সে পথে রাহেবের কাছে, আলেমের কাছে যায়, তার কাছ থেকে শিখছে আসমানি কিতাবের এলেম. বাচ্চা ক্ষুব্ধ, আমার একমাত্র ছেলে, সে রাজত্বের অধিকারী হবে আর সে হবে বিধর্মী, তার কাছে আমি রাজত্ব দিয়ে দেব, অসম্ভব, হইতে পারে না. তাকে মেরে ফেলো, মরার মারার জন্য ষড়যন্ত্র করল যে স্বাভাবিক ভাবে তাকে মারলে হবে না, এমন ভাবে তাকে মারতে হবে যে সমস্ত মানুষের মধ্যে ভয় ঢুকে যায়, নিয়ে যাও তাকে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় নিয়ে ওইখান থেকে ফেলো, যাতে ওইখান থেকে পড়ে একেবারে ভর্তা হয়ে যায়, তার শরীরের কোনো অঙ্গ অংশ যেন বাকি না থাকে। নিয়ে গেল পাহাড়ের চূড়াতে, গেছে, যাওয়ার পরে ওনাকে ধাক্কা দিছে, ওনাকে ধাক্কা দেওয়ার পরে নিচে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দাঁড় করে রাখছেন এমন ভাবে ঘষলে যেমন নাকি বাচ্চারে কোলে করে ধরে। তো যে বাচ্চার দরবারে হাজির, বাচ্চার সালামত, আমি মরিনি, কে তাকে মারবে? আল্লাহ তাকে মাথায় রাখতেছে, কে তাকে মারতে পারে? আর এত বড় একজন আসমানি এলেম শিখছে, তার এলেম কোনো কাজে না, কাজে না লাগার আগে সে মরে যাবে, তো কিভাবে হবে? এলেম তাকে কাজে লাগাইতে হবে না? আমরা তিন চিল্লা দিচ্ছি তো কাজে লাগাইতে হবে। তো মেরে মহতরাম দোস্ত বাচ্চা বললো যে না ঠিক আছে, যাও সাগরের মধ্যে নিয়ে যাও, গভীর সাগরে যখন যাবে আর বড় বড় ঢেউ যখন তোমরা দেখবে তখন ওইখানে তাকে ফেলে দাও, বড় বড় মাছ আর কমে যাচ্ছে সেকেন্ডের মধ্যে তাকে খেয়ে ফেলবে, যে কথা সে কাজ নিয়ে গেল। কিন্তু মেরে মহতরাম দোস্ত বুজুর্গ সাগরের পানিতে তাকে ডুবাইতে পারল না, সাগরের মাছ তাকে গিলল না, চলে আসছে সহি সালামতে। এবার সে একটু মুস্কি হাসি দিয়ে বলতেছে, আব্বা আপনি কি আমাকে মারতে চান নাকি? হ্যাঁ মারবে না আমাকে? আপনারা যা প্রতিশ্রুতি করতেছেন ওতে আমি মরব না, মারতে চাইলে আমার কাছ থেকে বুদ্ধি না, আমি যেভাবে বলি ওভাবে আমাকে এভাবে করেন তো মরে যাবো। বাচ্চা চিন্তা করলো যে মরলেই টানটা যায়, ওর বুদ্ধিতে মারি আর যার বুদ্ধিতে মারি, আমার বুদ্ধিতে তো কুলাইতে বললাম, তাই ঠিক আছে বলো তোমার কি বুদ্ধি, আপনি আমাকে শুনে চড়াই দেন, শুনে চড়ায় হাত পাবের মান্য, তারপরে শেষে একটা তীর নেন, তীর নিয়ে বলবেন বিহাজল গোলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করতেছি, দেখবেন যে নিক্ষেপ করে দেবেন আমি মরে যাব। যেই কথা সেই কাম, ওই কথা করে যখন তীর চালাইছে ওই ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার মনসা যেটা এটা পুরা করার উপরে আল্লাহ তাআলা সর্বোত্তম একেবারে সব রকমের ক্ষমতা রাখেন। মানুষে কি দেখলো কি চিন্তা করবে, মানুষের দিনের মধ্যে একটা বুঝ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, হায় হায় এই গোলামের রব না জানি কত বড় শক্তিশালী, পাহাড় থেকে ফেলে দেখে মারা যায় নাই, সাগরে ফেলে দিয়ে দেখে মারা যায় নাই, এই গোলামের রবের নাম নিচ্ছে তাইটি সে মারা গেছে। তাহলে বুঝা গেল এই গোলামের রবের শক্তি সবচেয়ে বড় শক্তি, সাথে সাথে সব ওই লক্ষ লক্ষ মানুষ পুরা রাজদর পুরোই দেশের মধ্যে যত মানুষ ছিল সব মানুষ বলল আমান্না বেরব্বি হাজাল গোলাম, বেরব্বি হাজাল গোলাম, এই গোলামের রবের করে আমরা ইমান আনলাম। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ কোরবানি দিল একজনে, হেদায়ত করে কত জনে, লক্ষ লক্ষ জনে। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ নবীদের মেহনতের মধ্যে শক্তি আছে, নবীদের মেহনতের আওতার মধ্যে যারা আসে তারা বের হতে পারে না, খালিদ বিন ওয়ালিদ বের হতে পারে নাই, আমর ইবনুল আস বের হতে পারে নাই, সালমান ফারসি বের হতে পারে নাই, আবু সুফিয়ান বের হতে পারে নাই। ওনাদের জীবন দেখেন কত নিকৃষ্ট জীবন ছিল ইসলামের আগে, ইসলাম কবুল করার পরে কত উৎকৃষ্ট জীবনের মালিক হয়েছে তারা। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ এই মেহনতে এরকম, যেই মেহনতে মানুষকে দামি বানায় দেয়, কিন্তু কিছু মানুষ বুঝে নাই, বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা আমরা না বুঝলে কন্ত রাস্তার উপর আমাদেরকে উঠাই নিয়ে আসছেন, মেহনতটা কিভাবে করতে হয় যে আমাদেরকে জানার তৌফিক দিচ্ছেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করে নিজের আখেরাতকে বানাতে বানাইতে বানাইতে যখন আমরা আরেকজনকে দাওয়াত দিতে থাকবো না জানি কত লক্ষ লক্ষ মানুষের হেদায়তের রাস্তা খুলে যাবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা দেখেন, সম্বন্ধে মক্কা একটা কথা প্রচারিত ছিল যে খাত্তারের সারা দুনিয়া মুসলমান হয়ে যেতে পারে কিন্তু খাত্তারের মতো ওমর সে কোনোদিন মুসলমান হবে না। হ্যাঁ এত কঠিন হৃদয়ের মানুষ ছিল মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, মেহনত যখন সহি তরিকা হইতেছে আর মেহনত যখন ধারাবাহিকতা আকার ধারণ করছে, একদিকে মেহনতকারী মেহনত করে আর একদিকে মেহনতকারী চোখের পানি ফেলে, একদিকে মেহনতকারী মেহনত করে আর একদিকে রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আর নিজের মেহনতের সম্পূর্ণ রকম একেবারে অযোগ্য মনে করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তখন আল্লাহ তাআলা আজীব আজীব শিকার আল্লাহ তাআলা ধরায় দেয়। এই শিকারের ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন, দুই ওমরের এক ওমরের জন্য, ওমর ইবনে খাত্তাব ওই জালে ধরা পড়ে গেল, ওমর ইবনে খাত্তাব এমন মুসলমান হলেন যে হকের প্রতীক হয়ে গেল, শুধু মুসলমান হলেন না হকের প্রতীক হইলেন। ওই যে সেই বাইতুল মাকদেসকে যখন নাকি মাকদেসকে যখন ঘিরে রাখছিল মুসলমান ফৌজেরা, তারা লড়াই করতে চাইতেছে, ইহুদিরা বলল যে লড়াইয়ের দরকার নাই, লড়াইয়ের দরকার নাই, তোমরা তোমাদের আমিরকে দেখাও, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে তার হাতে বাইতুল মাকদেস বিজয় হবে, সম্পূর্ণ আলামত লেখা আছে ওই কিতাবের মধ্যে লেখা ছিল, তেরো তালিযুক্ত জামা থাকবে তার গায়ে, গলার মধ্যে একটা চাদর ঝুলানো থাকবে, যে চাদরের এক পাশে তার জুতা বান্ধা থাকবে, চেহারায় বোকা ভাটার আসো, একটা গোলাম নিয়ে সবুর করে আসবে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই কথা আপনারা জানেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল মাকদেস উপস্থিত হলেন, ওনাকে দেখেই তারা বাইতুল মাকদেসে চাবি দিয়ে দিল। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, বাইতুল মাকদেসের কর্তৃত্ব তো মোমেনদের হবে, যাদের উপরে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা আল্লাহ তাআলার মাহবুবিয়ত অর্জন করছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে বাইতুল মাকদেসের চাবি চলে আসলো, বিনা যুদ্ধে দিয়ে দিল। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এটাও আশ্চর্য কম না, এ সবই মেহনতের ফল, সবই দোয়ার আসর। নবীওয়ালা মেহনতের মধ্যে যেমন দোয়া আছে, নবীওয়ালা মেহনতের মধ্যে এরকম শক্তিও আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে ওনার ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হয়ে মদিনাতে আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞেস করলেন, ওয়ালিদ খালেদ আসে নাই, আকাঙ্ক্ষা অপেক্ষা খালেদের জন্য, খালেদ অতীতে কি করছে তার কোন প্রতিশোধের কোন যজমা নেই, অথচ আপনার খালেদ এমন একজন মানুষ যার বীরত্বের কারণে, যার তলোয়ারের আঘাতে মদিনার এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে কান্নার রোল ছিল না, ওদের মধ্যে এমন তলোয়ার সে চালাইছিল, সব ভুলে যায়, বলতেছে খালেদ আসেনি। ওয়ালিদ ইবনে ওয়ালিদ বললেন, উনিও কোনো জবটাকে এমন ভাবে দিলেন না যে নবী নিরাশ হয়ে যায় বা নবী নারাজ হয়ে যায়, কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খালেদকেও নিয়ে আসবে। আরেকদিনে একটা কথার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে হযরত খালিদ সম্বন্ধে একটা কথা, এমন কথা বের হইল, ওলিদ ইবনে ওলিদ আর থাকতে পারলো না, সুজা খালিদ ইবনে ওলিদকে খবর দিল যে খালিদ তুমি এখন ওই সত্তার থেকে ওই ব্যক্তির থেকে তুমি দূরে রয়েছ যে তোমার সম্বন্ধে এরকম মন্তব্য করতেছে এখনো। হযরত খালিদ বললেন, হাই রে, আমার মতো এরকম অধম, আমার মতো এরকম জালিম, যেদিকে মদিনার সব ঘরের থেকে আমি কান্নার পানি বের করছি, আর সেই মদিনাতে থেকে আজকে নবী আমাকে ভোলেন নাই, কি করলেন, চলে গেলেন আমর ইবনুল আসের কাছে, আর এক দিগ্বিজয় সাহাবী আমর ইবনুল আসকে বোঝালেন, চলো যাই তো দেখি মদিনাতে কি হয়। তো দুজনে মদিনাতে আসলেন, যে কোনো ভাবেই হোক না কেন মদিনাতে খবর পৌঁছে গেল খালেদ আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে লোক দাঁড় করে দিলেন, খালেদ যেদিক দিয়ে আসো খালেদকে ইস্তেকবাল করো, খালেদের ইকরাম করো, খালেদের সম্মান করো, কারণ হযরত খালেদকে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় কাম করার এসেছিল। কারণ তাই যে আল্লাহ তাআলা তার দৃষ্টির মধ্যে এমন একটা জিনিস দিয়ে দেয় যেটা অন্যরা দেখে না। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, সমস্ত দায়ী দৃষ্টিতে অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা খুলে দেন, তারা বুঝতে পারে, যদি দায়ী আল্লাহ তাআলার হুকুমত নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করে এবং আল্লাহকে রাজি করার জন্যই তার জীবনটাকে অর্থ করে দেয়। তাই হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেন, দায়ীর মধ্যে কয়েকটা জিনিস থাকতে হবে, সেটা হলো মদ্যম সাহসী আর মহকা সাহসী থাকতে হবে, অক্ত সাহসী থাকতে হবে, কোন মানুষটা কিরকম এটা তাকে বুঝতে হবে, তাকে কার সাথে কিরকম আচরণ করতে হবে, কার কাছে কখন যেতে হবে, কার কাছে কি বলতে হবে, এটা তার বুঝসুস থাকতে হবে। দায়ী কোনো যদি পাগল ছেলে হলে সে দাওয়াতের কাম করতে পারবে না, যত্নের সাথে দাওয়াতের কাম করতে পারবে না, দাওয়াতের কাম করার জন্য যোগ্যতা গুলো লাগবে। মেরে মোস্তফা দোস্ত বুজুর্গ, কেউ যদি নিজেকে অযোগ্য মনে করে আল্লাহর কাছে, যোগ্যতার ভিক্ষা সে কাম করতে থাকে, আল্লাহ তাআলা তাকে যোগ্য বানাই দিবেন। কেউ যদি নিজের যোগ্যতার দাবি করে, আল্লাহ তাআলা যোগ্যতম মানুষদেরকে সরাই দিবেন। বেশি যোগ্য মানুষের দরকার নাই আল্লাহর কাছে, কারণ সবচেয়ে বেশি যোগ্য ছিল শয়তান, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে দিচ্ছে। শয়তান বলছে যে আমার খাইরু মিনহু, আমি তার চেয়ে বেশি যোগ্য। মেরে মহতারাম দোস্তরা বুঝুর্গ, যেখানে নাকি যোগ্যতার ঢোল বাজে এখান থেকে খেতনা দূর করতে পারে না কেউ, তা ওইখানের মধ্যে মিলমিশ থাকে না। যাই হোক, হযরত খালিদ বিন ওলীদ যখন দেখলেন যে ওনার জন্য সমস্ত মদিনাবাসী উতলা, তখন হযরত খালিদ বিন ওলীদ বলেন যে আমি চাইতেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ, মাটি যদি ফাঁক হয়ে যেত মাটির মধ্যে ঢুকে যেতাম, মাটি চাপা লাগতো, আমার চেহারা কেউ দেখত না, আসমান থেকে একটা টুকরো যদি আমার উপরে পড়তো আমি মরে যেতাম, এটা আমার জন্য ভালো ছিল। যেই মদিনাবাসীর উপরে আমি এতখানি জুলুম করছি, আপনার আজকে আমাকে এইভাবে দেখভাল করতে। মেরে মহতার আদর্শ অবরোধে যেমন অবরোধের উপলব্ধি পাওয়া হয়, তখন যদি তাকে মাফ করে দেওয়া যায়, তখন তাদের মধ্যেও তার মধ্যেও ওই মুসলিমদের মহব্বত তার মধ্যেও ঢোকে। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মদিনার সম্মানকে সমুন্নত রাখার জন্য সারা দুনিয়াতে মদিনার চতুর্দিকে ঘুরে ঘুরে শত শত হাজার হাজার মাইল দূরে দূরেও মদিনার সম্মানকে সমুন্নত রাখার জন্য যুদ্ধ করে গেছে মদিনাবাসীর পক্ষ থেকে। তো মেরে মহতারাম দোস্তরা বুজুর্গ, কিছুক্ষণ পরে আগানের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বসা ছিলেন নবীজির, উঠে দিলেন দৌড়, খালিদ এমন ভাবে দৌড় দিলেন নবীর গায়ে চাদর পড়ে গেল। চাদর যে পড়ে গেল তার কোনো খেয়াল নেই, অথচ সচরাচর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কেউ দেখত না, আজকে ভুলে গেছেন, আজকে মনে গেছেন খালেদকে যে জড়াই ধরছে, খালেদ লজ্জায় মাথা নিচু করে রাখছে, হেরে যার সাথে এত দুর্ব্যবহার করলাম, যাকে আমরা সাথীদেরকে এত কষ্ট দিলাম, আজকে তারা আমাকে এইভাবে আমাকে সম্মান করতেছে। বুকের মধ্যে জড়াই নিয়ে টেনে নিয়ে বসাইলেন, যে চাদর পড়ে গেছিল ওই চাদর বিছাইলেন, নবীর গায়ে চাদরের মনে হজুর হজুর সঙ্গে আসছিলাম, তাদের খালেদকে বসাইলেন, কারণ খালেদকে দিয়ে কাম নিতে হবে। মেরে মহতরাম দোস্তরা বুজুর্গ, হযরত খালিদ এমন কামের মানুষ ছিল যে সারা অমুসলমান রাষ্ট্রের মধ্যে ছড়ায় বলল যে এই বাহিনীতে খালিদ থাকবে ওই বাহিনীতে কেউ পরাজিত করতে পারবে না। হয়তো তাই এক সময় এমন হল যে কোন একটা কারণে, একটা ভুল তথ্যের কারণে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিপাহসালারের পদ থেকে সরায় দেওয়া হইল। যখনই সরাই দিলেন হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যেই খালিদ ছিলাম সেই খালিদই রয়ে গেলাম, এতদিন সিপাহ সালার হয়ে মুসলমানদের খেদমত করছি, ইসলামের পুরস্কার কোন সাধের জন্য আমি লড়াই করছি, আজকে একজন সাধারণ সিপাহী হয়ে আমি তাই করবো। মেরে মহতরাম দোস্তের বুঝব, আল্লাহর জন্য যারা করে তারা পথ পাইলে তাদের কোনো পরিবর্তন হয় না, পথ ছুটে গেলে তাদের কোনো পরিবর্তন হয় না, এটা হলো এখলাসের আলামত। এটা কিসের আলামত? এখলাসের আলামত। আমাদের দেশে বর্তমানে এখলাস আমাদেরকে ভিন্ন, পথ পাইলে মেহনত বাড়ে, না পাইলে বাদ দিয়ে দেয়। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, সাহাবাদের এখলাস ওইরকম ছিল না, কারণ সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের উপর পূর্ণ ঈমান তাদের ছিল, কোরআনের উপরে পূর্ণ ঈমান ছিল, হাদিসের উপরে পূর্ণ ঈমান ছিল, নবীর তরিকার উপরে পূর্ণ ঈমান ছিল, এবং নবীর তরিকার সঠিক অনুসারী তারা ছিল। তাদের মধ্যে কোনো আঘাত ছিল না, তাদের একমাত্র নিয়ত ছিল আখেরাত, একমাত্র নিয়ত ছিল দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দিন কাজের জন্য পাঠিয়েছিলেন, একটা হলো দিনের দাওয়াতকে পৌঁছানো, আর একটা হলো এমন একটা জামাত তৈরি করা যে জামাতটা নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রভু হোক নবী যেভাবে মেহনত করছে ওইভাবে তারা মেহনত করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জিম্মাদারি একশো ভাগের একশো ভাগ আদায় করছে, একশো ভাগের একশো ভাগ এই জিম্মাদারিকে আদায় করছেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিপাহ সালারের পদ থেকে সাধারণ সৈনিক বানিয়ে দেওয়ার কারণে হযরত খালিদ বিন ওলীদের মেহনতের মধ্যে কোন রকমের কোন পরিবর্তন আসে নাই। মেরে মহতারাম দোস্তরা বুজুর্গ, এইভাবে করতে করতে সাহাবাদের অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছল, একদিন জিবরীল আলাইহিস সালাম আসলেন, বড় বড় কয়েকজন সাহাবি ওখানে ছিলেন, তার আগে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার কথা যে আবু সুফিয়ানের নেতৃত্বে ওদের মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছিল সে আবু সুফিয়ানের কথা। খন্দকের যুদ্ধের সময় যখন আবু সুফিয়ান তার বাহিনীর মদিনাকে ঘেরে ধরল, মেরে মুক্তরাম দোস্তের বুজুর্গ মদিনার মানুষ ভয়ে ভীত, না খাবার আছে না কাপড় আছে কোনো কিছু নাই, কয়েক মাস যাবৎ যুদ্ধের প্রস্তুতির মধ্যে কোনো কামাই রুজি করার জন্য সময় তারা বের করতে পারেন নাই। একদিন রাতেবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন একজন মানুষের প্রয়োজন ছিল যে মানুষটা খন্দকের ওই খাল পরিখা খালের এই পার থেকে ওই পারে যাবে, যে আবু সুফিয়ানের বাহিনীর খবর নিয়ে আসবে। সব সাহাবীরা মাথা রদ্দি চেকরে বসে দিচ্ছে যাতে কেউ ডাক আমাকে ডাক না দেয়। কতক্ষণ পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন হযরত হুযাইফা বিন ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুযাইফা উনি বললেন যে যখন নামাজে ডাকছে তখন আর না সাড়া না দিয়ে কোনো উপায় নাই, আমি দাঁড়াইলাম, অথচ পেটে খোঁড়া, শরীরে কোনো কাপড় নাই, বরফ পড়া ঠান্ডা, তোফানের মতো বাতাস। বললেন যে যাও খবর নিয়ে আসার পরে যে হুকুম যখন হয়েছে না দিয়ে কোনো উপায় নেই, দ্রুত বাড়িতে গেলাম, স্ত্রীর গায়ে যে উন্নতা ছিল বাচ্চাতে চাদরটা তার গায়ে ছিল তার চাদরটা নিয়ে রওনা দিলাম। যেতে যেতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন দেখো নতুন কিছু ঘটাইও না, আবার শুধু খবর নিয়ে চলে আসবা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন কায়দা করে খাল পার হয়ে ওপরে চলে গেলাম তখন দেখলাম যে আবু সুফিয়ান এক জায়গায় পাহাড়ের চূড়া বসে আগুন চাপা আগুন পোহাইতেছে, শীত কি করবে, দেখলাম যে আশেপাশে কেউ নাই, একেবারে দেখা যাইতেছে শরীরটা আসতে। ধনুকটাকে নামাইলাম কান্ধের থেকে, কোমরের থেকে তীর বার করলাম, তীর ধনুকের মধ্যে লাগে তাক করছে, হঠাৎ করে মনে পড়লো যে নবী তো কিছু করতে মানা করছেন, রেখে দিলাম তীর, ছুঁইতে পারলাম না সুযোগ, এই সুযোগ হাত ছাড়া করবো কেমনে, আবার ধরলাম তীর, আবার ওই কথা মনে পড়লো, আবার রেখে দিলাম, আবার ধরলাম তীর, আবার ওই কথা মনে পড়লো, তীর রেখে দিলাম, খবরটা নিয়ে চলে আসলাম। মেরে মহতারা দোস্তা বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মানুষ মারার জন্য আসেনি, মানুষ মারার জন্য যদি এসে থাকতেন সেটা আবু সুফিয়ানকে মারার সবচেয়ে বড় সুযোগ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন মানুষের জাহান্নাম থেকে জান্নাতমুখী করার জন্য, মদিনাতে যে এই কথাই বলতেছিলেন আমি স্পষ্ট দেখতেছি তোমরা সকলে জাহান্নামের দিকে ধাবায় পড়তেছ, আর আমি একমাত্র ব্যক্তি যে তোমাদের কবর ধরে আগুনের থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ছিল দুনিয়াতে মানুষকে জাহান্নামমুখী থেকে যান চলে এনে ফিরে এনে জান্নাতমুখী করার জন্য, হারামের থেকে বাঁচে হালাল হালালের সীমানার মধ্যে ঢুকে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার নাফরমানির থেকে বাঁচে আল্লাহ তাআলার ফরমাবরদারির দিকে আনার জন্য। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই দাওয়াতটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে দিচ্ছিলেন, সাহাবারা এই দাওয়াতটাই কি কবুল করছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ সাহাবাদের জন্য যে সবক ছিল, সাহাবাদের জন্য যে দায়িত্ব ছিল, আমাদের জন্য আল্লাহ তাআলা একই সবক একই দায়িত্ব দিচ্ছেন, কারণ হলো আমরা সকলেই নবীর উম্মত, সাহাবারা নবীর উম্মত ছিলেন, আমরাও নবীর উম্মত। আমরা যদি মেহান্দটাকে যেভাবে কয়েকদিন ধরে শুনতেছি অতীতে শুনছি উসুলের পাবন্দির সাথে আল্লাহ তাআলাকে রাজি করার জজবায় কোরবানিকে বায় চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ তাআলার কাছে নিজেকে অযোগ্য হিসাবে তুলে ধরতে যদি করতে থাকি, আমাদের মধ্যে এক একজন মানুষের দ্বারা আল্লাহ তাআলা লক্ষ মানুষের হেদায়েতের জরিয়ে বানিয়ে দেবেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন এসে এমন একটা মজলিসে যেখানে নবীজি আছেন, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, যেখানে আবু বকর আছেন, যেখানে ওমর আছেন, যেখানে ওসমান আছেন, যেখানে হযরত আলী আছেন, জিজ্ঞাসা করতেছে এক একজনকে আপনার জন্য কি পছন্দ, আপনার কাছে কোনটা ভালো লাগে, এক একজনে এক এক রকমের জবাব দিতেছেন। আবু বকর বলেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে নবীর চেহারাটাকে তাকাই দেখি, তারপরে ভালো লাগে আমার যা আছে সব নবীর জন্য খরচ করে ফেলি, দিনের জন্য খরচ করে, আর সবচেয়ে ভালো লাগে তারপরে ভালো লাগার জিনিস হল আমার মেয়েটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। চিন্তা করেন 50 বছর বয়সের একজন মানুষের সাথে 6 বছর বয়সের মেয়েটাকে বিয়ে দিয়ে সবচেয়ে আনন্দিত, উনি কি কোনো পাগল ছাগল ছিলেন, হয়তো তাবু করেছে জ্ঞানী মানুষ আজ পর্যন্ত দুনিয়াতে একজন কেউ দেখাইতে পারবে, تو میرے محترم دوست اور بزرگ ایک ایک جن ایک ایک جیجیس کرتے کرتے جبریل علیہ السلام تر متامت دلیں جو ہمار یہ پسند میرے محترم دوست اور بزرگ اور متامت دیوار پر اللہ تعالیر کاسے جو پسند یہ سنائلیں اللہ تعالیر کاسے پسند پسند کی اللہ تعالیر کے پسند ہوئی مانوش کے جہنم تک پھرے جنت دیکھے پٹھان تو میرے محترم دوست اور بزرگ دعوت تبلیغیر محمد مقصد ہوئی মারামারি কাটাকাটি খুনাখুনি দাওয়াত তবলিগের কামনা দাওয়াত তবলিগের মকসদ না এটা যারা করবে তারা দাওয়াত তবলিগের ধারের কাছেও নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারামারিকে পছন্দ করতেন না যার কারণে আবু সুফিয়ানকে মারতে দেয়নি আবু সুফিয়ান বেঁচে গেলেন সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের কারণে এক সময় যে মক্কা বিজয় হলো তিন বছর পরে মক্কা বিজয় হলো মক্কা বিজয় হওয়ার পরে হযরত আবু সুফিয়ান মুসলমান হয়ে গেলেন মুসলমান হলেন এমন সম্মানের আসনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বসাইলেন সবচেয়ে বড় দুশমন তাকে সম্মানের আসনে বলে বসাইলেন ঘোষণা দিয়ে দিলেন আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় দেবে তাকে কতল করা যাবে না আবু সুফিয়ান সম্মানী দুই ঘন্টা আগের মুসলমান তিন ঘন্টা আগের মুসলমান তাকে আল্লাহ নবী এতখানি সম্মান দিতেছেন আর কি বললেন যে নিজের ঘরে বসে থাকবে তাকেও কতল করা যাবে না মেরে মহতরম দোস্তের বুজুর্গ ইসলাম আসছে মানব জাতির জীবনকে রক্ষা করার জন্য মানব জাতিকে খতম করার জন্য আসে নাই তো মেরে মহতরম দোস্তের বুজুর্গ আল্লাহ তাআলা চান যে আমার বান্দার যেন জাহান্নামে না যায় আমার বান্দারা যেন জান্নাতে যায় দাওয়াত তবলিগের মেহনতের মকসদ ওইটা সুতরাং আমরা কি বলেন আমাদের নিয়ত আছে তো আল্লাহ তাআলার হুকুমের পাবন্দির সাথে সাথে নবীর তরিকার উপরে চলতে চলতে নিজের কোরবানিকে বাড়াইতে বাড়াইতে রাত্রির অন্ধকারে চোখের গরম গরম পানির গুঁটা ফেলে আল্লাহ তাআলার কাছে কাঁদবো যেন আমার মধ্যে কোনো যোগ্যতা নাই আল্লাহ তুমি এই তোমার এই বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এইভাবে যখন আমরা মেহনত করতে থাকবো তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকেও ওই সাহাবীদের সাথে হাসর করবেন করবেন ইনশাআল্লাহ اللہ تعالیٰ ہمارے شکر کو توفیق دے دے
پرانے او پرانا سب سے زیادہ پرانا اس امت کا ابن ابی قحافہ ابو بکر صدیق رضی اللہ تعالیٰ مکے کی ہائی کورٹ کا چیف جسٹس جس کے فیصلے پر فیصلے ہوا کرتے تھے نبی کے ہاتھ میں ہاتھ دیا کلمہ پڑا لوگوں نے مارا اتنا مارا کہ بے ہوش ہو گئے لیکن ماں پہنچی ہے اور جہاں ہوش آ ماں بال محمد محمد سن کا کیا حال ہے ارے بیٹا اسی کی وجہ سے تو تیرا یہ حال ہوا اور ابھی بھی جس جسٹس سے کیا ہے قربانیاں کیسی قربانی حضرت عمر اور حضرت صدیق اکبر میں برابر تقابل رہتا تھا کون آگے بڑھتا ہے تبوک کا موقع آیا عورتوں نے اپنے زیورات تک دے دیے حضرت عمر رضی اللہ تعالیٰ نے اپنے آدھ لے کر آئے صدیق اکبر رضی اللہ تعالیٰ نے گھر میں جھاڑو اللہ رسول کے نام کی برکت آپ نے پوچھا وہاں کیا چھوڑا تو ہمارے فاروق رضی اللہ عنہ کا آدھا چھوڑا تم نے کیا چھوڑا اللہ رسول کی برکت چھوڑی ماں بھائی نہ کلی بتائی کو ماں بھائی نہ درتائی کو ماں بھائی نہ کلی بتائی کو ماں تم دونوں کا درجہ اللہ کے یہاں اتنا جتنا تمہارے دونوں کی بات کا فرق ہے آدھی جان آدھا مال پوری جان پورا مال یہی وہ صدیق اکبر رضی اللہ تعالیٰ اتنا سارا سب کچھ کر کے پھر حضور سے پوچھتے ہیں مجھے کوئی عمل مجھے کوئی دعا بتائیے ایک صحابی آئے تھے مسجد نبی میں مجھے محمد صلی اللہ علیہ وسلم کی نماز سکھاؤ تو وہاں سیکھنے کے کوئی کتاب تو تھی نہیں. وہ دیکھو کونے میں حضرت سید اکبر رضی اللہ تعالیٰ کے پاس پڑے کہ تکبیر تحریمہ سے لے کے سلام پھیرنے تک پوری نماز محمد صلی اللہ علیہ وسلم کی. لیکن امت پر کتنا بڑا احسان کر گئے ہیں کہ جب ساری نماز حضور والی نماز اور جب پوچھا تو آپ نے فرمایا اللہم انی ظلمت نفسی ظلمن کثیرا حقیقت میں نے قرآن نہیں پڑھا میں نے تو ظلم کیا, رکو نہیں کیا ظلم کیا, سارا سب کچھ لگا لیا ہے, جان بھی مال بھی جذبات بھی خاندان بھی بوڑھے نابینا باپ کو کس حال میں چھوڑ کر کے لے. یہ پرانے پرانے صفات سے بنتے ہیں, پرانے قربانیوں سے بنتے ہیں, پرانے اللہ کے لیے مرنے مٹنے سے بنتے ہیں. اس لیے میرے دوست اور آج بھی اللہ نے اس لیے کہتے ہیں کام کو سمجھنا ہے, کام کی طاقت کو سمجھنا ہے, سیکھنا ہے, کرنا ہے, کرنے والے تیار کرنے. میں ایک مرتبہ اپنے کمرے میں بیٹھا تھا, تین لڑکے باہر کھڑے تھے دروازے, بھائی کون ہے کیا ہے کیا آپ سے ملنا چاہتے ہیں آ جاؤ. ایک تو تھا پیرس کا نوجوان, تازہ ایمان قبول کیا تھا آیا تھا, اس سے پوچھا میں نے کہ بھائی تجھے کیسے کلمہ پڑھا, انہوں نے کہا میں حضور پاک صلی اللہ علیہ وسلم کی سیرت پڑھتا رہتا تھا, ہر وقت مجھے اندر سے آواز دیتا تھا زندگی زندگی لائف 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 کہیے, پھر میں نے کلمہ پڑھ لیا. دوسرا کھیتی کا, وہ ہے کہ امریکہ میں جہاں بہت بڑا طوفان آیا تھا اور کئی شہر تباہ ہو گئے تھے اور گاڑیاں ڈوب گئی رہی, بھائی تم کیسے آئے, میرا باپ پادری تھا اور کتنے اس کے ہاتھوں کنورٹ ہوئے لیکن اس کو حق کی تلاش تھی کہ گھر میں چپ چاپ بیٹھتا تھا, ایک دن آواز سنی لا الہ الا اللہ محمد رسول اللہ, چاروں طرف دیکھ رہا ہے نہ کوئی آدمی نہ کوئی پادری آدمی تھا, تحقیق میں لگا سمجھ میں آ گئی جس حق کی مجھ کو تلاش ہے اس کا بنیادی کلمہ یہ ہے کہ میرے باپ نے کلمہ پڑھا اور ہم چار بھائیوں نے کلمہ پڑھا اور چار مہینے لگانے کے لیے میں یہاں آیا, کھیتی والا آیا, پادری والا آیا, پیرس والا آیا, آج بھی اس محنت میں, لیکن محنت خالی محنت سے محنت اس کے کہنے سے, یہ جان چاہتی ہے, مال چاہتی ہے, صلاحیتیں چاہتی ہے اور ان سب کے پیچھے ایک اللہ کی رضا, اللہ کی رضا, آخرت کا بننا اور یہ جذبہ کچھ ایسا ہو قربان جائیں کالی کملی والے کے, قربان جائیں کالی کملی والے صلی اللہ علیہ وسلم کے. ایک موقع پر فرمایا دنیا میں جب کوئی مرتا ہے تو پیچھے والوں کے لیے زمین جائیداد مکان پیسہ, آپ نے تمہیں سڑک پہ چھوڑ کے نہیں جا رہا ہوں, کسی کی گود میں بٹھا کے نہیں جا رہا ہوں, کسی کا مرہون منت بنا کے نہیں جا رہا ہوں, جیسے وہ جینے کو کہے جیے اور مرنے کو, خبردار خبردار, ترک کسی کو امرے ان تبسک مہیما لن پلو ابلا چھپا بنوا سننا کر سوں گی بل کما پالا تمہارے ایک ہاتھ میں قرآن لے کے جا رہا ہوں, یہ قرآن عملی طور پر آنکھوں کا قرآن آنکھوں میں, کانوں کا قرآن کانوں میں, کمائیوں کا قرآن کمائیوں میں, معاشرت کا قرآن
نے ان دو چیزوں کو اپنی زندگی کا جز بنا لیا. زمین آسمانوں کو جائے دس دکھا جائے, پورا پتھر ہو جائے, ہواؤں کے روح لے جائے, تمہاری صلاحیتوں کو, تمہاری زیادہ مال کو, تمہارے جذبات کو, تمہارے ایمان کو, تمہارے اخلاق کو, تمہاری ایمانی زندگی کو, تمہارے ایمانی مزاج کو کوئی چیلنج نہیں کر سکے. میرے دوستو, یہ پرانے کا مجمع ہے, اسے اپنے لیے اس کا فیصلہ کرنا ہے. صرف بات ہماری یہ ساری مجلسیں صرف مانے بیانوں کے لیے جمع ہونے کے لیے, جو کہا ہے سب سے پہلے اللہ مجھے تمہارے طفیل تمہاری قربانیاں کے سکتے اللہ مجھے توفیق دے عمل کی. پورا مجمع ایک زبان ہو کر جان ہماری, مال ہمارا, صلاحیت ہماری, اللہ کے لیے, اللہ کے دین کے لیے, جب کبھی جہاں کا جس طرح کا سیٹس تقاضا, جیسے مدینہ منورہ میں حضور پاک صلی اللہ علیہ وسلم نے ماحول بنایا تھا, ہر محلہ, ہر محلے کی ہر گلی, ہر گلی کا ہر گھر, ہر گھر کا ہر پھل. مدینے والوں کی بات یہ تھی, ہم بیٹوں کے باپ بعد میں, بیویوں کے شوہر بعد میں, بیٹے بھائیوں کے بھائی بعد میں, سب سے پہلے بندے اللہ کے ہیں, امتی نبی کے ہیں. بندگی زندگی کا مقصد ہے, طریقہ نبی کا ہوگا, جانے ہماری, مال ہمارا, صلاحیت ہماری. اس مدینے سے وہ سارا علم اور سارا دین ایسا پہنچا ہے, ایسا پہنچا ہے کہ بخاری کا دوسرا نام ہو گیا تھا مدینہ الصغرا, جہاں کے در دیوار سے علم کی خوشبو ہے, علم نبوت. اور آج تک میرے دوستو, اللہ نے گھر میں تھے یہ نعمت اور یہ دولت مجھے اور آپ کو دی ہے. آج تک کی میری اور آپ کی جتنی ہم نے ناقدری کی ہے, مجھے یاد آیا میں مدینہ منورہ میں تھا, ایک دوست نے مجھے کہا کہ میں آج آپ کو ایسے جگہ لے جاؤں گا چلو, کہ صحابی حضور اکرم صلی اللہ علیہ وسلم کی زیارت کے لیے گھر سے آئے, رات کی اندھیرا تھا, آپ حضور شریف میں نہیں, مسجد میں نہیں, جنت البقیع میں نہیں, اس زمانے میں نہ لائٹ نہ روشنی, پورا مدینہ چھان مارا, کوئی گلی کوئی کوچا نہیں چھوڑا, بڑا طرح کے خیالات میں گھیر لیا. ایک غار کے پاس آئے تو دیکھا کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم سجدے میں ہے, جان میں جان آئی کہ اللہ کے نبی موجود ہیں. ابھی بہت لمبا سجدہ, ایک دفعہ گئے, دوسری جگہ, تین مرتبہ جاتے رہے, آتے رہے, دیکھتے رہے کہ اللہ کے نبی. چوتھی مرتبہ جب آئے حضور پاک صلی اللہ علیہ وسلم سجدے سے فارغ ہو کر باہر آ رہے ہیں, یا رسول اللہ, یہ کہہ کے چمٹ گئے, اللہ کے رسول کیا ہوا, میں نے اس وقت اکثر نہیں اٹھایا جب تک اللہ نے وعدہ نہیں کر لیا, ماں کان اللہ یعذبہم وانت فیہم. پیارے نبی, قوم عاد, قوم لوط, قوم ثمود, قوم نوح, آپ کے ہوتے ہوئے آپ کی امت کو آزاد نہیں دوں گا, لیکن آپ کی عمر مبارک تو بہت مختصر, پھر ما کان اللہ یعذبہم وانت فیہم وما کان اللہ معذبہم وہم یستغفرون. میرے دوست, بے شک حضور کی ذات ہمارے درمیان نہیں ہے, لیکن یہ دعوت کی محنت, یہ قرآن حدیث, یہ علم, یہ سارا حضور کی دیے میراث میں لے گئے, اور پھر آپ نے جو صحابہ تیار کیے, قیامت تک کے لیے جن کو نمونہ بنایا. اس لیے ہم صرف کھانے پینے اور مرنے کے لیے پیدا نہیں ہوئے, کن تم خیر امت خلت نہ, اپنی سیدھی راہ چلتے ہوئے, اپنا ایمان بناتے ہوئے, اپنی آخرت بناتے ہوئے, تنہا کرنے کی دعوت ہے. ہر ایک کو مرنا ہے, ہر ایک کی آخرت بندہ ہے. اس کے لیے یہ قربانی اب تک جس نے جتنی قربانی دی, اب تک جس نے جتنا کیا, اللہ سے اس کو قبول ہونے کی دعائیں کرنی ہے. اور مولانا شیخ صاحب رحمت اللہ علیہ کا بیان پڑھ رہا تھا انہیں کہ دعائیں مانگو, اے اللہ جو ایمان تو نے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو اور آپ کے خلفائے اربعہ کو دیا, اے اللہ وہ ایمان ہم کو دے, وہ نمازیں پڑھنی سکھا دے, وہ دعائیں ہم کو دے بتا دے اور سکھا دے. اور جیسے ان کی نمازوں اور دعاؤں پر بڑے بڑے فیصلے ہوئے, اے اللہ اس وقت ساری کو اپنی پناہ میں لے کر اپنی طرف عافیت کو لے کر ہر ایک کو ایمان والا نماز والا دعا والا ایمان والا نماز والا دعا والا. اس لیے آج کے دن ان قرآنوں کو اس کا فیصلہ کرنا ہے, ہمت کر کے اپنے اپنے آپ کو پیش کریں.
تمہارے محترم دوستو حضور, قرآن کریمر مدد ایمان ایک احسان گافر ساتھ دوا ہوئی ہے جو آیت انہیں تلاوت کر آگے بڑے بولتے ہیں کتھا جو ایمان ہل گافر جڑ مت جی جڑتا مانسر انتر مدد ڈکے جمن جی گافر جڑ جت نیچے جائے گاس تک مضبوط ہے ایمان جت بھی ہمارے انتر مدد ڈکے تت بھی ہمارے ایمان مدد مضبوطی آسے আর ওই গাছের কাণ্ড যেটা ওটা হল নামাজ রোজা হজ জাকাত, ওই গাছের ডাল হল শরীয়তের আহকামাত, পাতাগুলো হল সুন্নত মুস্তাহাব্বাত. মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, গাছের জল যখন মজবুত হয় তখন গাছের কাণ্ডটাও খুব মোটা সোটা থাকে এবং অনেক ডালপালা হয় ডালপা, এবং তার মধ্যে যদি ইমানের মেহনত যদি থাকে অনুরূপভাবে গাছের গোড়ায় পানি দিলে যেমন নাকি গাছের মধ্যে ফলমূল আসে, ইমানের মেহানত যদি থাকে তো এই পাতাগুলো খুব ডালপালা খুব সতেজ থাকে, ফল হয় ফুল হয়, ওই ফুল হইল মনের আখলাক. মনের আখলাকটা রেখে এমন যে মনের আখলাকটাই মানুষের জন্য অপরের জন্য দাওয়াত হয়ে যায়. তাই মানে মহতরাম দোস্তর বুঝব, আমরাও নিজেদেরকে পুরানা মনে করি, মানুষও আমাদেরকে পুরানা পুরানা বলে. মেরে মহতরাম দোস্ত পুরানা কে? এই উম্মতের মধ্যে সবচেয়ে পুরানা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু. এই উম্মতের মধ্যে সবচেয়ে পুরানা মানুষ বয়সের কারণে পুরানা হয় না, দীর্ঘদিন কামের সাথে লেগে গেছে এই জন্য পুরানা হয় না, পুরানা হয় কোরবানির দ্বারা, পুরানা হয় আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকার পাবন্দির দ্বারা, পুরানা হয় নিজের জজ্বাকে নিজের জজ্বাকে দিন দুনিয়াতে জেন্দা হওয়ার পিছনে খরচ করার দ্বারা, পুরানা হয় দিনের সময় ভুল যার মধ্যে থাকে সেই হলে পুরানা হয়। হযরত ইউসুফ তাহলে বলতেন এই কথাটা যে শুধু আল্লাহর রাস্তাতে জামাতে যাও জামাতে যাও জামাতে যাও চিল্লা যাও চিল্লা যাও, এটা হলো মাকসাদ না, মাকসাদ হলো এই সমস্ত সফরের থেকে দিনই সুচ দিনই একটা সমাজ পয়দা করা, হ্যাঁ দিনের একটা বুঝ আমাদের ভিতরে আসে যেটা সহি এবং সঠিক, যে বুঝের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের মিল থাকে, কোরআন হাদিসের মাকসাদ যেটা মাকসাদের সাথে মিল থাকে, এরকম একটা সহি সমাজ নিজের অর্জন হওয়ার দ্বারা মানুষ কোরআন হয়, যেটা অর্জন হওয়ার জন্য কোরবানি লাগে, যেটা অর্জন করার জন্য নমাজারি লাগে, যেটা অর্জন করার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকার পাবন্দি লাগে, যেটা অর্জন করার জন্য আখলাকের বলন্দি লাগে, যেটা অর্জন করার জন্য আল্লাহ তাআলার রেজা লাগে. আল্লাহ তাআলার রেজা না থাকলে দিনই কোনো জিনিসই কোনোদিন কারো অর্জন হয় না. হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে পুরানা, এমন অবস্থানের মানুষ মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে একজন, মক্কার হাইকোর্টের চিফ জাস্টিস, অন্যান্য অনেক অন্যান্য বিচারকদের বিচারের সানি হিত, হযরত আবু বকর বিচার করে দিলেন, বিচারের সানির জন্য আর কারো কাছে যাওয়ার জায়গা ছিল না. ইসলামের দাওয়াত পাইলেন, ইসলাম কবুল করলেন, মানুষের সামনে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর হামড়ি হুমড়ি খেয়ে পড়লো কাফেররা, এমন ভাবে মানলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে খোরাওয়ালা জুতা দিয়ে মারতে মারতে এমন হয়ে গেল যে নাক মুখের কোনো পার্থক্য বোঝা যাইতেছিল, ফুটবলের মতো খুলে গেছে, মারা মনে করে ফেলে রেখে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী মা আসলেন, সারা রাতে কান্না, সারাদিন কান্নাকাটি করলেন। এক পর্যায়ে একটু হুশ ফিরে আসলো, ওনার মা গরম দুধ সামনে আসলে আনলেন, তো ওনার মাকে বললেন যে দুধের বাটি সরাও। মা বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা, উনি কোথায় আছেন? ওনার মা বলে, যার কারণ তোর উপরে এই বিপদ, একটু সুস্থ হয়ে আবার তার নাম মেরে মোস্তারাম দোস্তের বুজুর্গ। এটা কি বলে নবীর মহব্বত? এটা কি বলে নবীর মহব্বত? জান যায় জান থাক, নবীর মর্যাদা আল্লাহ তাআলার পরে সবচেয়ে উপরে, নবীর মহব্বত হলো ঈমানের অংশ। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য পুরানা পরবর্তীকালে সবসময় হযরত আবুর হযরত আমলের মধ্যে গোপনে একটা প্রতিযোগিতা হইতো, একজন আরেকজনের গোপনে বেশি অগ্রসর হইতে চাইতেন। তবুকের যুদ্ধের সময় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলেই সহযোগিতা করো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, এমন ভাবে যা যা ছিল সব নিয়ে আসলেন, মনে হয় ঘর ঝাড়ু দিয়ে যা পাইছে সবই নিয়ে আসলেন। হযরত আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সময়টায় একটু মাল দৌলত বেশি ছিল হযরত আবু বকরের তুলনায়, হযরত উমর আজকে মহা খুশি, চিন্তা করলে যে আজকে আবু বকরের চেয়ে বেশি দিতে পারবো আল্লাহর রাস্তাতে। হযরত উমর অর্ধেক নিয়ে আসলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন যে আবু বকর কি নিয়ে আসতেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে দিয়ে বাকি সব নিয়ে আসছি। হযরত উমরকে জিজ্ঞেস করলেন যে উমর আপনি কি নিয়ে আসতেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন? বললেন যে যা ছিল তার আধা নিয়ে আসছি। বলেন যে আপনার দুইজনের মর্তবার মধ্যে, আপনাদের দুজনের মাকামার মধ্যে পার্থক্য এতখানিক যে যতক্ষণ পার্থক্য আপনাদের দুজনের কথার মধ্যে, সে পুরা এ অর্ধেক। তো মেরে মহতরাম দোস্ত রজুল সাহাবতের মধ্যে জান মালের কোরবানির একটা যজ্ঞ সবসময় চলত, কারণ জান মালের কোরবানি ছাড়া এই জীবনের জীবনকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। জান মালকে শহীদ করতে বলে যে শহীদ করতে হবে, কোরবানি করতে হবে আল্লাহ আল্লাহর উপর ইমান আনার পরে, এ কোরবানি রাখবেই, চোখের পানি রাখবেই, এটা ছাড়া হবে না। কিন্তু মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, কার কোরবানি আল্লাহর কাছে পছন্দ, কার কোরবানি আল্লাহর কাছে পছন্দ না, উন্মুক্তের কোরবানি আল্লাহর কাছে পছন্দ, যে সব কিছু করার পরেও নিজেকে একেবারে খালি হাত মনে করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শিখাই দেন, আমি তো খালি হাত, এত কিছু করার পরে নিজেকে কি মনে করতেছেন খালি হাত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাইলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফির যুনুবা, শেষ পর্যন্ত দোয়া মাগফিরাত যেটা বলে, যেটা নাকি আমরা নামাজের মধ্যে শেষ রাখাতে আত্তাহিয়াত দরুদ পড়ার পরে যে দোয়াটা পড়ি, দোয়া মাগফিরাত এটা শিখাই দিলেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আবু বকর নবীকে নবী শিখাইতেছেন যে আপনি বলেন হে আল্লাহ, এই যে নামাজ টামাজ যা পড়ছি, এই নামাজ যা পড়ছি, নামাজ আমার হয় নাই, এটা তো আমি জুলুম করছি, নামাজ যেভাবে পড়া কথা ছিল এভাবে না পড়ে আমি জুলুম করছি, আমার রুকু জুলুম, আমার তেলাওয়াত জুলুম, আমার দান সৎকার জুলুম, আমার সবকিছুই জুলুম, কোনোটাই তোমার মনসম্মত হয়নি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই যে জিব্রাইলের সালামের ব্যাপারে ওই সময় একটা উল্টো কথা বলছিলাম আমি, সেটা হলো যে জাহান্নাম থেকে বাঁচানো জান্নাতে যাওয়া, আসলে এটা ভুল হয়ে গেছে আমার। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ হল বান্দা আল্লাহ তাআলার কাছে এনাবাদ করে, আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে, নিজেকে অপরাধী বানায় আল্লাহ সামনে বেশ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কিছু করার পরেও যিনি জান্নাতের সুসংবাদ পাইছেন তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকতি মিনতি করা শিখাইলেন আল্লাহ তাআলার কাছে, যে আপনি আল্লাহর কাছে মিনতি করেন যে আল্লাহ কিছুই হয় নাই, সবই জুলুম হয়ে গেছে, সবই জুলুম হয়ে গেছে, এটা হলো দিনের আসল রূপ, সব কিছু করার পরেও নিজেকে অপরাধী হিসাবে তুলে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, করছেন কালেও যেন আমি কিছু করছি এটা না নিজের ভিতরে আসে না আরোজের সামনে প্রকাশ করা হয়। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, নিজেকে অযোগ্য মনে করে আল্লাহ তাআলার কাছে পেশ করা, সব রকমের কোরবানি, সব রকমের মুজাহাদা, জান মাল খরচ সবকিছু করার পরে নিজেকে খালি মনে করা, শূন্য হাত মনে করা, মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এটা হলো ইসলামের তালিম। এটা কি ভাই? এইটা হলো ইসলামের তালিম। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, যখন নিজের এই সিফাতগুলোর সাথে আমরা দাওয়াতের মেহনতকে এই জন্য করব যে একটা শরীর সমাজ আমার ভিতরে পয়দা হয়ে যায়, আন্দা ধুন্দার জন্য না করি, এটি আমার কাম। আল্লাহ তাআলা এই জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমাকে নিজেকে আল্লাহর হুকুম মতো চলতে হবে এবং তরিকা হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আদায় করার তরিকা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমার আখলাক এমন হতে হবে যেন মানুষের জন্য হক নষ্ট না হয়, আমার ভিতরের একমাত্র জজবা থাকবে আল্লাহ তাআলাকে রাজি করার, আমার লেনদেন আমার আচার আচরণ যেন কোরআন হাদিসের খারাপ না হয়। এইভাবে যখন থেকে আমরা করতে থাকবো তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন সারা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য। এই জন্য আমরা আমাদের জানমাল খরচ করতে রাজি আছি, তোকে বলে ইনশাআল্লাহ যত টাকা যা আছে, যত টাকা যা আছে সব টাকাটার জন্য আমরা লাভদায়ক বলবো। মদিনাতে যে অবস্থা ছিল, মদিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতের বদৌলতে এমন হয়েছে মদিনাতে যত পুরা মদিনা শহর, পুরা শহরের সমস্ত গলি, সমস্ত গলি, সমস্ত বাড়ি, সমস্ত বাড়ির সকল অধিবাসী, সকল পারিবারিক সদস্য যারা, তাদের সিদ্ধান্ত ছিল দিতে, তাদের সিদ্ধান্ত কথা ছিল, তাদের সিদ্ধান্ত ছিল দিতে আল্লাহ রকম নবীর তরিকার মধ্যে চলবো, আর নবী যে টাকাটা পেশ করবেন ওই টাকাটা পুরো করার জন্য জানমাল নিয়ে তৈরি হয়ে রওনা হয়ে যাবে। ওনারা কি বলতেন, আমি আমার স্ত্রীর স্বামী এটা হলো পরে, আমি আমার সন্তানের বাবা এটা হলো পরে, আমি আমার মায়ের সন্তান এটা পরে, আমি আমার ভাইয়ের ভাই এটা পরে, এক নম্বর হলো আমি আল্লাহ তাআলার বান্দা, দুই নম্বর হলো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলার বান্দা হওয়ার কারণে আমার দায়িত্ব হলো আল্লাহ তাআলার বান্দেগী, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমার জিম্মায় হলো দাওয়াত, কেননা আল্লাহ তাআলা নিজেই এটা ফয়সালা করেছেন কুত্ত ফায়রা উম্মতি মুখরিজাতিন নার। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই জজবার এই সিদ্ধান্তের কারণে মদিনা থেকে মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এলেন শিখছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মদিনাবাসীর দিন শিখছেন, দুনিয়ার চতুর্দিকে ছড়াই করছেন, ছড়াইতে 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 সেই সামরকান্দের মধ্যে বুখারা পর্যন্ত আসছেন। বুখারা এমন এলেমের চর্চা শুরু হয়েছিল এক জামানাতে যে বুখারাকে বলা হতো মদিনাতে সোগরা ছোট মদিনা, কেন মদিনা ছোট মদিনা, এলেমের একটা মজমা ওখানে তৈরি হয়ে গেছিল, এলেমের বাজার বসছিল, বাজার এলেমের মেলা, এলেমের এক্সিবিশন। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই সবই সাহাবাদের মেহনতে মদিনার এলেম তারা বুখারা পর্যন্ত পৌঁছেছেন। আমাদের জিম্মা হল আমাদের ইমান আর আমাদের এলেমকে দুনিয়া শেষ পর্যন্ত পৌঁছাবো, এদের জন্য জানের দরকার হয় জান দেব, মানের দরকার হয় মান দেব, সময় দরকার হয় সময় দেব, দুনিয়া আর আল্লাহর হাওয়ালা। এই জন্য এইভাবে আল্লাহর সাথে যাব, নগদ নগদ যাব, এরকম নগদ নগদ চার চার মাসের জন্য কেকে যাওয়ার জন্য তৈরি আছি, হিম্মত করে দাঁড়ান ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো যান আরো যান, নগদ নগদ চার চার মাসের জন্য দেশে বিদেশের জন্য দুপুরে মুস্তাশকিল হয়েছে, আপনারা নিশ্চয়ই অনেকে নাম দিচ্ছেন, এবং তখন যারা দিতে পারেন নাই এখন যদি আল্লাহ তাআলা দিনের মধ্যে ওই জজবা পয়দা করে দেয়।
তাশকিল তিন হে পুরানো কা মজবা হে, পুরি জান পুরা মাল, আদি জান আদা মাল, কম সে কম হর সাল কে চার মহিনে জব জহাঁ জায়গা তকাজা।
এর মধ্যে বেশি সময় না, তিন রকমের তশকিল হবে। একটা হলো এখন থেকে আমার পুরো জান পুরো মাল নিয়ে আমি তৈরি, দু নম্বর হলো আধা জান আধা মাল নিয়ে আমি তৈরি, হুজুরা এসে থাকলে নিজের এলাকার জন্য তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আর পুরো জান পুরো মালের কামটা কি, আধা জান আধা মালের কামটা কি। তৃতীয় নম্বর হলো তিন ভাগের একবার জাম মাল, অর্থাৎ প্রতি বছর চার মাস তিন চিল্লা।
वो जो तीन साथियों का सुनाया था वो भी रह गया, वो सहाबी जो हुजूर की ज़ियारत पर आए थे दिन होते पाया था वो भी नहीं, वो रह गया है।
तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गो एक समय हुजूर सेवा एक सहाबी বলেন যে একদিন আমি মদিনাতে ছিলাম, একজন আসলো আমার কাছে, এসে বললো চলো আজকে আপনাকে এক জায়গায় নিয়ে যাবো। আমাদের কাছে চলো, তুমি এক জায়গাতে নিয়ে গেলেন আমাকে, সেটা কোন জায়গা? ওই ঘটনার সাথে, জায়গার সাথে একটা ঘটনার সম্পর্ক আছে। সেই ঘটনাটা কি? একদিন এক সাহাবি বাইরের থেকে মদিনাতে আসলেন নবীকে দেখা করার জন্য।
आज किस मेहनत पे वही बाकी है, इसलिए काम को समझना है, सीखना है, चारो मार खपाने हैं।
बोलें कि आज के मेहनत में दो शक्ति आते, वही ताकीर असर आते, वही प्रभाव आज के आते। জান মালকে ওই চর্তুরে যখন থেকে আমরা খরচ করবো, ইনশাআল্লাহ আজকেও ভেতরে যায়
এক হাত মে কোরআন, দূসরে হাত মে জিন্দা করলে কি মেহনত।
বলেন যে আমাদের কাম হবে এক হাতে কোরআন, অর্থাৎ কোরআনই এলেনকে, আর এক হাতে ওই কোরআনই এলেনকে মেহনত করবে, জিন্দা করার মেহনত। অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী আমাদের মেহনতটা হবে, নিজেদের মত মতো নিজেদের খাহিশত অনুযায়ী যেন না হয়। এই জন্য মেরে মহাতারাম দোস্তার বুজুর্গ আমাদের জন্য বড় উপযুক্ত কথা। এই কথার উপরে যখন আল্লাহর উপর ভরসা করে আমরা সিদ্ধান্ত নেব, তো মেরে মহাতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তালার মদত আমাদের সাথে ওই রকম থাকবে। হিম্মত করে দাঁড়াই, আল্লাহর সামনে পেশ করি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। কারণ নবী আল্লাহর কাছ থেকে ফয়সালা করেছেন, আমাদের ভয়ের কিছু নাই, আমাদের ভয়ের কিছু নাই। আমরা যদি আল্লাহর কাছে মাফ চাইতে থাকি, ইস্তেগফার করতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলার কাছ থেকে নবী ফয়সালা করেছেন, কেন তোর কথা না, ভুল আমাদের হয়ে যেতে পারে, ভুল আমাদের হয়ে যেতে পারে, ইস্তেগফার আমাদেরকে করতে হবে। ইস্তেগফার
বানাও জামাতো কো জো কেনা হো কো ইস মজমে সে কহাঁ বৈঠেঙ্গে কহাঁ জামাতে বানায়েঙ্গে।
তোমার মহতরাম দোস্তার বুজুর্গ তিনটা তশকিল, পুরা জান পুরা মাল, আধা জান আধা মাল, তিন ভাগের এক ভাগ জান মাল, মানে বছরের চার মাস। এজন্য আমরা যে যেটার জন্য তৈরি আছি, এখতিয়ার আপনার, কিন্তু বছরের চার মাসের নিচে না। এতে যেহেতু চার মাস লাগানোর মজমা, এখানে আর নিচে নামা যাবে না। কি বলেন, ঠিক আছে? তো এখন আপনাদের সামনে তরতিব বলবেন, তো মেহরবানি করে আপনারা যার যার খিত্তাতে, জেলার থেকে আসছেন জেলা, ঢাকার হালকার থেকে আসছেন না ঢাকার হালকার, যার যার খিত্তাতে যে আওয়াজটা, যে কথাটা আমরা এখানে বলছিলাম, যে আমি পুরো জান পুরা মালের জন্য পুরো মাল নিয়ে তৈরি আছি, আমি আধা জান আধা মাল নিয়ে তৈরি আছি, আমি একটা এই জান মাল নিয়ে তৈরি আছি, এই কথাটা ধরে আমাদের তশকিলে জামাতের কাছে বলবো। তারপরে তারা মশলা করবে, যেভাবে মশলা হয়, যদি তারা ফয়সালা দিতে পারেন ভালো, আর না তো কাকরাইলের কাছে আসবে। কাকরাইলের কাছে আসলে কাকরাইল যেভাবে ফয়সালা করে ভাবে করবো তো ইনশাআল্লাহ, নাকি খালি দাঁড়াইয়া কোমর টোমর সোজা করে ঠান্ডায় বসে দেবো, কোনটা করবো ভাই? যাব তো নজর খিন্তা জামাতের কাছে, আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ
তাআলা।
মেহরবানি করে আমরা আমাদের খিত্তার ছাত্রদের কাছে চলে যাই, ওখানে আমাদের তশকিলে জামাত আছে, ওখানে যে আমাদের নাম লেখাই, আজকে যদি নাম লেখাই, কালকের দিনই আছে আপনাদের জন্য তরতিব করবে কি কি করা যায়। পরশু দিন তো হজরের পরে হেদায়েতের কথাবার্তা হয়ে দোয়াই হয়ে যাবে। আজকে তো শুধু মজবুত তশকিল, এখানে দাঁড়িয়ে থাকার তো কথা না, যার যার চিন্তা যান, হ্যাঁ।